This track was downloaded from fusionbd.com.
তো আজকে একটা স্পেশাল দিন, যে আজকে বাংলাদেশ টিম পাকিস্তানের সাথে যে প্রথম ওয়ানডে ম্যাচ সেই ওয়ানডে ম্যাচে জয়লাভ করেছে। এবং আমরা জানি এর আগে শুধুমাত্র একটি ম্যাচেই বাংলাদেশ জয়লাভ করেছিল পাকিস্তানের বিপক্ষে, সেটা হয় 99 ছিল। 31টা ম্যাচ মনে হয় খেলা হয়েছে বা এরকম কিছু একটা হবে, আমি ঠিক শিওর না, বাট এরকম কোনো একটা সমীকরণ আছে। যাই হোক, তো আজকে খেলা আমি পুরোটাই দেখেছি এবং মানে কি বলবো, যে দুর্দান্ত পারফরমেন্স বলবো, যে ভয়ঙ্কর পারফরমেন্স টিম আজকে অনেক বেশি ভয়ঙ্কর, এই এরকম টিম যে কোনো প্রতিপক্ষের কাছে অনেক বেশি ভয়ঙ্কর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তো আজকে অসম্ভব 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 এনজয় করেছি খেলাটা। এবং আমরা আমি খেলা নিয়ে যা লেখা সেটা আমাদের ফেসবুকে আছে, ছবিও সহ লেখাটাও দিয়েছি। এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখি যে কয়েকদিন আগে আমি একটা মানে কি বলবো, যে পোল করেছিলাম, সেটার ব্যাপারটা ছিল এরকম যে কাদের কাদের ঘটনা আপনাদের শুনতে সবচাইতে বেশি ভালো লাগে। তো আপনারা যে কয়েকজনের নাম বলেছিলেন আজকে, সেই কয়েকজনের মধ্যে থেকে আরও দুজন থাকবেন এবং বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকেই নতুন অনেকেই পুরনো। সো সবাই মিলে জমজমাট করবো আজকের ভোটের কামটা আশা করছি, এবং সেই জন্য আপনাদের সহযোগিতা যা প্রতিদিনের মতো আজকেও প্রয়োজন। বছরের প্রথম ভোটের ফেমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং 1422 নববর্ষের পরে আজকের এই 1422-এর প্রথম ভূতাফেম, এবং এই ভূতাফেম আশা করছি অনেক বেশি আনন্দ দিতে পারবো, কারণ অলরেডি আপনারা যারা ফেসবুকে দেখেছেন ছবিগুলো চিনে ফেলেছেন কারা কারা আছেন এখানে। তারপর আরেকবার জানিয়ে দিই আজকে আমাদের এইখানে আপনারা যেটা যেরকম অনেকেই বলেছেন, ডক্টর আলিফ উপস্থিত আছেন, যিনি মাঝখানে আমি সে মানে আপনারা বলার পরপরই আমার চেষ্টা চলছিল, বাট দেশের বাইরে থাকার কারণে তাকে আনা সম্ভব হয়নি, বাট আজকে দেশের বাইরে এই তো দুই তিন দিন আগে মহায় এসছেন, তারপরে আজকে উনি পার্টিসিপেট করছেন এবং যথারীতি তিনি প্রথমেই তার ঘটনা বলবেন আপনাদেরকে। সো আমরা সময় নষ্ট না করে তার কাছে যাব, তবে তার আগে জানিয়ে দিই কীভাবে আমাদের এসএমএস করতে হবে। মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm, which is bhutofm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ঘটনা সরাসরি আপনারা চাইলে রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এখন আর কথা হবে না, আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আমাদের প্রথম অতিথি ডক্টর আলিফের কাছে যাব এবং শুরু করবো তার ঘটনা। এবং আপনারা ফেসবুকে যে ভিজিট, আচ্ছা ফেসবুকের পেজের লিঙ্ক দিলাম না, www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutafem.rasel, যেখানে ডক্টর আলিফেরই তোলা আজকের একটা গ্রুপ সেলফি রয়েছে এবং সেটা আপনারা সেখানে চেক করতে পারবেন। যাই হোক, আমরা চলে যাই আলিফের কাছে। আলিফ, ওয়েলকাম ব্যাক, কেমন আছেন?
থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, লিসেনারও আশা করি ভালো আছেন, সবাইকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকের এই দিনে আমিও স্টেডিয়াম থেকে একটু আগে আসলাম, তো রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে হারিকেন দিয়ে খোঁজার জন্য। শাহরিয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সাথে স্টুডিওতে আছেন, আমার সাথে এসছেন আর কি রেডিও ফুটেতে। তো যে ঘটনাটি বলেছি রাসেল ভাই, আমার একটা অভ্যাস হয়ে গেছে যেখানে যাই ঘটনা কালেক্ট করার চেষ্টা করি। তো ইন্ডিয়া যাওয়ার পরে আপনার চেন্নাইয়ের একটি ঘটনা শেয়ার করবো আজকে, বালাশ্রী সানিয়াল নামে একজন মহিলার ঘটনা আর কি। এটা আজ থেকে অনেক আগের ঘটনা, 25 বছর আগের ঘটনা। তো উনি ওনার হাজবেন্ড সহ গভর্নমেন্ট জবের কারণে চেন্নাইয়ের একটি জায়গা যার নাম, যেটার নাম হচ্ছে সিরুভাল্লুর, সেখানে শিফট করে। তো যে বাসাটায় ওঠে, আমি সবাইকে একটু ফিল করার জন্য বলছি, যে বাসাটায় যে ওঠেন তারা, সেটি তিনতলা একটি বাড়ি এবং এই বাড়ি থেকে বেশি হলে 300 গজ সামনে একটি রেল লাইন।
আচ্ছা,
তো রেল লাইনের সাউন্ড খুবই তাদেরকে এফেক্ট করতো। তো প্রথম প্রথম তারা মানে বিভিন্ন ধরনের সাউন্ড থেকে রেল লাইনের সাউন্ডটা বেশি আপনার পরিলক্ষিত হতো আর কি। তো উনি হঠাৎ করেই তাদের সাথে মানে ঝামেলাগুলো শুরু হতে থাকে। তো শুরুতেই যেটা বলছি যে ওনার যখন ওই বাসায় শিফট করে, তার বছরখানেকের মাথায় তার মানে শিশু সন্তান হয়, একটি বাচ্চা হয় আর কি। তো বাচ্চার বয়স যখন 4 মাস, তখন থেকেই ঘটনা আপনার শুরু হয়। তখন তিনি তার জব ছেড়ে দেন আর কি, বালাশ্রী সানিয়াল তার জবটা ছেড়ে দেন। তো ওই বাসার নিচতলায় এবং দোতলায় নর্মালি বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ফ্যামিলি থাকতেন আর কি। তো আশেপাশে তেমন ঘর বাড়ি না থাকায় ওই বাসাটা আপনার অলমোস্ট বলতে গেলে খোলামেলা জায়গার মধ্যে আর কি। তো যেদিন ঘটনাটি হয় আর কি, উনি বাসার কাজ করছিলেন, তো খুব মানে নর্মাল ডে। তো বিকালবেলার পর আর কি, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তখন রান্নাঘর থেকে তিনি কাজ করে তার রুমে আসার পরে দেখতে পেলেন যে তার শিশু বাচ্চাটি খাটে দাঁড়িয়ে আছে, চার মাসের একটি বাচ্চা। সে ওই বাচ্চাটি ঠিক মতো বসতে পারতো না, অথচ সে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দৌড়ে বাচ্চাকে কোলে নেয় এবং দেখে বাচ্চাটি হাসছে, তার নিজের বাচ্চা হাসছে। সে খুব অবাক হয়ে যায় এবং জিনিসটি কারো কাছে শেয়ার করার মতো অবস্থা ছিল না ওই মুহূর্তে, কারণ বাসায় তিনি তার বাচ্চা। তো রাতের বেলা যখন স্বামী ঘরে আসেন, তখন ওনাকে শেয়ার করার পরে জিনিসটি তিনি হেসে উড়িয়ে দেয়।
আচ্ছা,
তুমি আসলে মস্করা করো না, এগুলি কোনো ঘটনা না। তো এরপরের মানে ওই বাসাতে অ্যাকচুয়ালি কোনো যাওয়া আসা ছিল না, তার আত্মীয় স্বজনরা খুব কম আসতো, কারণ সবাই ওই স্টেট থেকে একটু দূরে দূরে থাকতো। তো এর ঠিক তিন থেকে চার দিন পর, সেদিন আপনার বৃষ্টি হচ্ছিল না রাসেল ভাই,
আচ্ছা,
কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে সারাটা রাত।
আচ্ছা,
সন্ধ্যা থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো দুইটার দিকে হঠাৎ করে ঘুম ভাঙে, যার কথা বলছিস, তাহলে ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর তিনি তার হাতের বাম পাশে একটি ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্প, সেটি জ্বালায়। জানানোর পর তার চোখ পড়ে তাদের বেডরুমের যে দরজা এন্ট্রেন্সটা, সেটা হালকা করে ফাঁক করা এবং একটি বাচ্চা, সাত আট বছর একটি বাচ্চা দাঁড়িয়ে আছে।
আচ্ছা,
দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মুচকি হাসি দিয়ে দৌড়ে চলে যায়, পালিয়ে যায়। তো মুচকি হাসির এত সাউন্ড, এটা কল্পনার বাইরে। তার হাজবেন্ড সব ভোরকে উঠে যায়, কিসের সাউন্ড ছিল? বলে আমি এরকম একজন একটা বাচ্চা মেয়েকে দেখলাম দৌড়ে চলে গেছে। তো হ্যাঁ, আমি একটা শব্দ পেলাম। তো তার হাজবেন্ড তার ওয়াইফের ভুলটাকে নর্মাল করার জন্য লাইট জ্বালিয়ে আস্তে আস্তে এগোতে যায়। এগো দেখে যে সব বাসার সবকিছুই নর্মাল, ওই মনের ভুল ছিল। তার বেডরুমে ব্যাক করতেই পুরো বাসার লাইট ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায় সব রুমের। তো ওয়াইফকে বলতে বলতে এরকম লাইট অফ হয়ে যায়, তখন তার ওয়াইফ এবং সে আসলেই ভয় পেয়ে যায় ওই জিনিসটা। তো হঠাৎ করে একটি গ্লাস ভাঙার শব্দ তাদেরকে ডিস্ট্র্যাক্ট করে নিয়ে যায় হচ্ছে ড্রয়িং রুমের দিকে। তো দুই হাজবেন্ড ওয়াইফ আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে যেতেই ঠিক ঢুকবে এমন সময় তাদের দুজন থেকে দুই থেকে তিন ইঞ্চির সামনে একটি কুড়াল এসে পড়ে এবং কুড়ালটা দেয়ালে বাড়ি খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তারা খুব ভয় পেয়ে যায় এবং ওই মুহূর্তে ওই যে বাচ্চাটির কথা বললাম, একই দরজা থেকে আরেক দরজা যাচ্ছে, এক দরজা থেকে আরেক দরজা যাচ্ছে এবং চারপাশে ঘুরছে। ওই মুহূর্তে ওনাদের যে বাচ্চাদের বেডে ছিল ওনাকে ওকে দৌড়ে গিয়ে চাপতে ধরে তারা বাসা থেকে বেরিয়ে পড়ে, বেরিয়ে পড়ে আর ওই বাসায় যায় না এবং আশেপাশের লোকজনদেরকে জাগিয়ে তোলে, যাদেরকে পাচ্ছে। নিচে যারা ছিল তাদেরকে নিয়ে উপরে ওঠে এবং উপরে ওঠার পরে যে জিনিসটি দেখেন যে সারা দেয়ালে হাতের ছোপ 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 দাগ এবং তারা ওই লোক শুধু তিনি না সবাই দেখতে পাচ্ছে হাতের ছোপ 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 দাগ। তো তখন তারা লোকজন বলছে যে ঠিক আছে আপনারা এই বাসায় থেকেন না, আপনারা চলে যান। তো পরের দিনই শিফট করে এবং নিচতলায় থাকেন সবার সাথে। পরের দিনই তারা বাসাটা শিফট করে তার মার বাড়িতে চলে যায়, কিন্তু জিনিসপত্র সব ওই বাসায় থাকে। এক মাস পরে তারা মার বাসায় থেকে বাসা শিফট করে, যে জায়গাটা আজকে মানে বলতে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে থিরুবল্লুবর নগর, অনেকে চিনতে পারে। তো ওইখানে ওইটা বিচের কাছে বাসাটা। তো তখন এত মানে অর্গানাইজ ছিল না ওই জায়গাটা। তো বিচের কাছে বাসাতে যখন তারা ওঠে, বাসাটা দোতলা, তারা থাকতো দোতলায়, নিচতলায় কোনো মানুষ থাকতো না। ঘটনার ঘটে বাসা থেকে শিফট, বাসাতে শিফট হওয়ার ঠিক সাত থেকে আট দিন পর তারা রাত্রেবেলা ঘুমিয়ে আছে, ঘুমিয়েছিল এবং ওই দিন প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই, সিজনটা তখন আর কি বৃষ্টির সিজন। তো প্রচন্ড বৃষ্টি বৃষ্টি পড়ছে, হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভাঙে এবং ঘুম ভাঙে তার স্বামীর।
আচ্ছা,
তো ঘুম ভাঙার পরে তিনি লাইট জ্বালাতে যান এবং কোনো লাইট জ্বালাতে পারছিলেন না, কিন্তু পায়ের মধ্যে রাসেল ভাই যে জিনিসটা লাগে আঠা আঠা একটি ফিল হয় তার পায়ের ভিতরে।
আচ্ছা,
তিনি যত সামনে যায় এগোচ্ছে অন্ধকারে কিছু বুঝছে না, কিন্তু মনে হচ্ছে যে পায়ের মধ্যে আঠা আঠা কিছু লাগছে।
আচ্ছা,
তো তিনি দেখে যে পুরো বাসার সুইচ জ্বালানোর পরও এক বাসার একটা সুইচেও কাজ করছে না, বাসাটা পুরো অন্ধকার হয়ে আছে। তিনি আবার বেডরুমে ব্যাক করে এবং তার টর্চটি নেয়। তো টর্চটি নেওয়ার পরও টর্চের দেখা যায় যে মানে আনফর্চুনেটলি টর্চেরও ভেতরে কোনো পাওয়ার নাই। তিনি ওই হালকা আলোতে আবার এগোতে থাকে, যে জায়গায় মানে পায়ের ভেতরে আঠা আঠা লাগে সেই জায়গাটায় টর্চ যখন মারে দেখে যে একটি রক্তের দাগ, যেটি হেঁচকিয়ে টেনে নেওয়া কিছু একটা সাবস্টেন্স। তো তিনি তার ওয়াইফকে জাগিয়ে তোলে এবং ওই মুহূর্তে রাসেল ভাই তাদের হার্টের অবস্থা খুবই খারাপ।
আচ্ছা,
এবং দুইজনেরই মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে। দুই হাত দুই হাজবেন্ড ভাই শরীর রক্ত দেখে এগোতে থাকে এবং জোরে জোরে চিলাতে থাকে যে বাঁচাও আমাদেরকে। তো দরজার দিকে নক করতে যায়, দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলছে না, বাইরে দিয়ে কে যেন আটকে রেখেছে। এবং যখন রুমে ব্যাক করে বাচ্চাকে কোলে নেয়, ওই মহিলা কোলে নেওয়ার পরে যখন আবার দরজার দিকে মেইন গেটের দিকে যায়, ঠিক ওই মুহূর্তে দেখে দরজার ভেতরে একটি, মানে দরজার আগে আর কি, দেয়ালের মধ্যে একটি কুড়াল লাগানো এবং কুড়ালের উপরে রাসেল ভাই আননোন একটি মাথা।
ওকে,
মাথা ওইখান থেকে রক্ত পড়ছে ঝরে যায় এবং ওইটা দেখে বাচ্চা সহ অজ্ঞান হয়ে পড়ে মহিলা। কিন্তু হাজবেন্ড তার চেষ্টা চালিয়ে যায়, কারণ শেষ চেষ্টা বাঁচতে হবে, এরকম কন্ডিশনে রাসেল ভাই থাকা সম্ভব না এবং ফ্যামিলির ম্যাটার এটাও দাঁড়িয়ে গেছে। দরজা ধাক্কাতে ধাক্কাতে প্রায় 3-4 ঘন্টা দরজা ধাক্কায়, দরজা ধাক্কার পর দরজা অটোমেটিক খুলে যায়। তখন ওয়াইফকে নিয়ে তিনি বাসার নিচে যান এবং দেখেন যে দূরে একটি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সেই ট্যাক্সিতে ওঠে, ওঠার পর হাজবেন্ড ওয়াইফ দুজনেই বলতে পারে না সেটা কোথায় যাবে, হাত এরকম ভাবে কাঁপছে, এরকম সিচুয়েশন তো আগে কখনো হয়নি এবং তারা কারো ক্ষতিও করেনি, কেন তাদের সাথে এরকম সিচুয়েশন করছে। তো মুখ থেকে হঠাৎ করে ফসকে বের হয়, এখন কটা বাজে বলে, এখন 1:10 বাজে।
ট্যাক্সিওয়ালা বলে
তো 3-4 ঘন্টা এই যে দরজা ভাঙার যে চেষ্টা, তো লেখটা কখন করলাম আমি, মাত্র 1:10 বাজে। এটা বলার পরে যা হোক, যখন মোটামুটি নর্মাল আসে ট্যাক্সিওয়ালাকে দেখে, বলে তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য, এবং তিনি তার মার বাসায় শিফট হয়। তার মার বাসা তখন থেকে একটু কাছে, যে বালাশ্রী সানিয়াল বললাম ওনার মার বাসা। মার বাসায় যেদিন শিফট হয় সেদিন থেকে টানা 7 দিন বৃষ্টি হয় রাসেল ভাই। বৃষ্টির মাঝখানে দিন আর কি বাসা শিফট করবার পর, তো তার সে তার রুমে শুয়ে পড়ে, বাচ্চাকে নিয়ে নর্মালি শুয়ে পড়ে হাজবেন্ডকে নিয়ে। হঠাৎ করে রাতে বেলা বিকট একটি সাউন্ড হয়, সাউন্ডটা এরকম যে বাড়িটা মনে হয় মাটির নিচে দেবে গেছে।
আচ্ছা,
এরকম সাউন্ড যে মাটির নিচে দেবে গেছে। তো দেখে যে না, সবকিছুই তো নর্মাল, বাসার সবাই ঘুমাচ্ছে, এটা মনে হয় আমাদের এতদিনের ইনসিডেন্টের কারণে কোনো একটা সমস্যা। এর আগে রাতে আমি কিছু জিনিস বলতে ভুলে গেছি, ওনারা তাদের মানে কিছু পরিচিত পুরোহিতদের কাছে থেকে জিনিসপত্র নিয়ে ওনারা সেফ থাকার চেষ্টা করে, কিন্তু ওই যে বাচ্চার সাউন্ডটা তাদের প্রায় সময় কানের মধ্যে আসতো ওই বাসায় থাকা অবস্থায়, ওই 7 দিনের 3 দিনের মাথায়। তো পরের দিন সবাই যখন ঘুম থেকে জাগে, জাগার পরে যে জিনিসটা আনএক্সপেক্টেডলি দেখতে হয় সেটা হচ্ছে ওই মহিলার মার ডেড বডি পাওয়া যায় তার রুমের ভেতরে, এবং ডেড বডিটি দ্বিখণ্ডিত, ভাগ করা, এবং যদি কেউ করাত বা ছুরি দিয়ে ভাগ করতো তাহলে মধ্যে মানে আপনি বুঝতে পারতেন যে কারো হাত দিয়ে করা, এটা একদম প্লেন ভাবে কোনো মেশিনে কাটা এরকম কন্ডিশনে। তো ওনার ভেলোরে একজন আত্মীয় থাকতেন পুলিশ অফিসার, তিনিও জিনিসটাকে ডিল করার চেষ্টা করেন এবং কোনো সুরাহা আসেনি রাসেল ভাই। পুলিশ কেস হয় এবং ওখানে কোনো ধরনের প্রুফ করতে পারেন এই জিনিসটা কার করা, কোনো হাতের ছোপের দাগ নেই, কোনো ছুরির ইনভলভের কোনো ইনভলভমেন্ট নেই। তো যাই হোক, জিনিসটা ওনাদের শোকের মানে মাতমটি থাকা অবস্থায় যে জিনিসটি আরেকটি ঘটে, যে ওনারা ওই বাড়িতে প্রথম বাসায় থাকার আগেই 3-4 বছর আগেই ওনারা USA অ্যাপ্লাই করে রাখে। তো ফুল ফ্যামিলির যখন ভিসা হয়ে যায় ঠিক সেদিনের ঘটনা, ভিসার খবর নিয়ে বাসায় যখন স্বামী রাতের বেলা ব্যাক করে, ব্যাক করবার পর মানে হাজবেন্ড ওয়াইফ নর্মালি রাতের বেলা ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা ভাঙে একটি শব্দে, যে মা মা বলে ডাকছে একটি বাচ্চা, এবং ঘুম ভাঙে মহিলার, পায়ের কাছে বাচ্চা ডাকতেছে এবং পাতি ধরে টানতেছে তার নিজের বাচ্চা, এই মা এই মা। তো সে যখন বাচ্চার দিকে তাকায়, তাকানো অবস্থা দেখে যে তার বাচ্চা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে এবং তার পায়ের মধ্যে, এবং বাচ্চার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে ফিনকি দিয়ে। ওইটা দেখার পর বাচ্চাকে জড়িয়ে ধরে হসপিটাল নিয়ে নিতেই রাস্তায় তার বাচ্চাটির মৃত্যু হয় আর কি। এরপরে রাসেল ভাই ওনাদের তো আর যাওয়ার মতো সিচুয়েশন থাকে না, কিন্তু এই সিচুয়েশনটা ফেস করবার পর তাদের আর এই দেশে থাকার কোনো মন টেকে না আর কি, তারা USA ফ্লাই করে। শিফট করবার পরে রাসেল ভাই এরপরে যা স্বাভাবিক জীবনযাপনে চলতে থাকে, যে জিনিসটা বলতে
যাচ্ছি যেটা ঘটেছে সেটা তো কোনোদিন ভুলতে পারবে না
এবং এটা কখনো ব্যাক করবে না, কিন্তু যে জিনিসটা ঘটার কারণ হচ্ছে এটি তার আত্মীয় স্বজনরাই ট্রিক করে জিনিসগুলো ঘটায়, এবং কিভাবে ঘটে তারা জানতে চায় না। প্রথম বাচ্চার 8 মাসের স্মৃতি তো তাদের কখনো তারা ভুলবে না। জিনিসটি ঘটনা 1981 সালের December 12 তারিখে।
ওকে, আমরা আবারও আসবো, তবে আমরা এখন SMS যাব না, আমরা এখন ফেসবুকে কোনো কমেন্টে যাব না, আমরা পরবর্তী ঘটনায় যাব। এবং আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি, আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন যিনি আমাদের এখানে জয়েন করেছেন, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি সেন্ট্রাল রোড থেকে এসেছেন, রাইট? আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই, আমি তানজির আহমেদ বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে।
জি, আমরা ঘটনায় যাই।
ঘটনাটি আমার এক বড় ভাই আমার সাথে শেয়ার করে, ওনার নাম এবং স্থান প্রকাশ না করার
সাথে সাথে লাশের ঘটনাটা শুনবো আগে।
জি, ওটাই বলতে যাবে। হ্যাঁ,
যেটা আপনি হচ্ছে আপনি নিজেও একটা সংগঠনের সাথে জড়িত সামহাউ।
হ্যাঁ, শুনি আমরা। তো ওনার নাম এবং স্থান প্রকাশ না করার শর্তে উনি আমাকে ঘটনাটি শেয়ার করার অনুমতি দিয়েছেন, তো আমি ওনার মতো করে ঘটনাটা বলছি। আপনারা জানেন যে আঞ্জুমানে মফিদুল ইসলাম বিয়ারিশ লাশ দাফনের কার্যক্রম পরিচালনা করে থাকেন, কিন্তু তাদের এই কার্যক্রম সারা দেশব্যাপী বিস্তৃত নয়। তো আমরা যে শহরে থাকি সেখানে অনেকটি সংগঠন এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে, তো আমি সেই সংগঠনের একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। আমরা যখন বিয়ারিশ লাশ দাফন করি অনেক সময় লাশ ডিকম্পোজ বা বিকৃত হয়ে থাকে, তো সেই জন্য আমরা কম দামি খুব কড়া আতর ব্যবহার করি লাশের গায়ে এবং আমাদের রুমালে। আমি এখন মূল ঘটনায় আসছি রাসেল ভাই। আমাদের এলাকায় একটি মহিলা থাকতেন, আমরা তাকে পাগলি হিসেবে সম্বোধন করতাম। উনি কোথা থেকে এসেছেন, তার আত্মীয় পরিস্বজন কে, তা আমরা কখনো জানতে পারিনি, এবং সে খুব কম কথা বলতো, একাই থাকতেন এবং কারোর সাথে খুব একটা মেলামেশা করতেন না। আমরা ভাবতাম যদি একটু আধ্যাত্মিক টাইপের, তাই আমরাও খুব একটা ঘাটাতাম না। কয়েকদিন সকালবেলায় খবর পেলাম যে উনি মারা গিয়েছেন।
জি,
তো যেহেতু ওনার কোনো আত্মীয় স্বজন নেই, প্রশাসন এবং স্থানীয় যারা অভিভাবক আছেন মুরব্বীরা, ওনারা আমাদেরকে অনুরোধ করলেন লাশটি দাফনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো আমরা সেই উদ্যোগটা নিই এবং আমাদের যারা মহিলা কর্মী আছেন তারা ওনাকে গোসল করিয়ে আমাদের হাতে হস্তান্তর করেন এবং আমরা খাটিয়ে নিয়ে মসজিদে যাই জানাজের নামাজের জন্য। তখন ঠিক 10:30-10:30 বাজে, তো এই সময় সাধারণত মসজিদে মুসল্লি থাকে না, আর জানাজার নামাজ সাধারণত কোনো ফরজ নামাজের পরে
পরে হয়
হয় তো 1:30 পর্যন্ত ওয়েট করাও আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না। তো আমরা ভাবলাম যে 8-10 জন যারা আছি, লাশটি আমরা মসজিদের সামনে একটি ছোট মাঠ ছিল সেই মাঠে রেখে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি এবং ইমাম সাহেবকে অনুরোধ করি জানাজা পড়ানোর জন্য। ইমাম সাহেব রাজি হন এবং আমরা দাঁড়িয়ে পড়ি। এই সময় খেয়াল করলাম যে আমরা যখন জানাজের নামাজের জন্য দাঁড়িয়েছি এবং পুরো মাঠটা মুসল্লিতে ভরে গেছে, খুব নিঃশব্দে মুসল্লিরা এসেছেন এবং তারাও কাতারে দাঁড়িয়ে পড়েছেন এবং যথারীতি জানাজার নামাজ হয়, এবং নামাজের পরে দেখলাম যে একে একে সবাই চলে গেল, আমরা যারা 8-10 জন ছিলাম তারাই আছে এবং কেউ নেই, খুব নিঃশব্দে খুব দ্রুত তারা চলে গেল। তো যেহেতু কাজটা শেষ করতে হবে আমরা খাটিয়ে নিয়ে গোরস্থানে যাই, কবর আগে প্রস্তুত করা ছিল, আমি এবং আমার এক ছোট ভাই আমরা কবরে নাম, আমি মাথার দিকে এবং ভাইটি পায়ের দিকে, খাটিয়ে থেকে আমরা লাশটি নামাই কবরের মাটিতে আমরা শুয়ে দিই। আমি যখন মাথার কাছে বাঁধনটি খুলি তখন খুব মিষ্টি হালকা একটি শুকনো পাই, পুরো কবর জুড়ে সেই গন্ধটি ছড়িয়ে পড়ে এবং খুব ভালো লাগে একটা অনুভূতি আমার হয়। তো নিচের যে কাজগুলো আছে সেগুলো শেষ করে আমি উপরে আমরা উপরে উঠি এবং মাটি দিয়ে বাসায় চলে আসি। রাতের বেলা যখন আমি শুয়েছিলাম হঠাৎ করে আমি সারাদিন কি করেছি সেটা রিকল করার চেষ্টা করি, তো আমার দুটো পয়েন্ট হঠাৎ করে মাথার মধ্যে ক্লিক করলো যে আচ্ছা, আমরা আমি যে আজকে কবরের ভেতরে যে সুগন্ধ আমরা আমি পেলাম সেই গন্ধটা আর আমরা যে কড়া আতর ব্যবহার করি দুটোর সাথে কোনো মিল নেই, এটা অনেক হালকা এবং খুব মিষ্টি ছিল। এবং যখন জানাজার নামাজ পড়ি তখন যে মুসল্লিরা এসেছিলেন সেই মুসল্লিরা খুব নিঃশব্দে এসেছিলেন এবং খুব নিঃশব্দে তারা খুব দ্রুত চলে গিয়েছিলেন। আমি এই এলাকার স্থানীয়, আমি তাদের চেহারা রিকল করার চেষ্টা করলাম কিন্তু আমি তাদের চেহারা আমি মনে করতে পারলাম না, তাহলে তারা কারা ছিল, এই দুটি প্রশ্নের উত্তর এখনো আমি জানি না। এরপরে অনেক বিয়ারিশ লাশ আমি দাফন করেছি কিন্তু এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন আমি হইনি এবং এই দুটো প্রশ্নের উত্তরও আমি এখনো জানি না যে এই গন্ধটি কোথা থেকে বা আতরের গন্ধ বা এই সুমিষ্ট গন্ধটি লাশের গায়ে থেকে বা কবরে কেন পেলাম আর জানা যান আমাদের সময় তার কারা ছিল।
তার মানে একটা জিনিস খুব পরিষ্কার যে যারা এখানে লাশ আপনার যে মানে দাফনের করার সময় যে আতরটা ব্যবহার করা হয় সেটা সবসময় একই আতর ব্যবহার করা হয়।
রাসেল ভাই, আমি পরে আমাদের যে সংগঠনের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আমি এটা ক্রস চেক করেছিলাম যে আমরা কি আতরের ব্র্যান্ডটাকে চেঞ্জ করেছি কিনা, কিন্তু তারা আমাকে কনফার্ম করেছে যে না, আমরা ব্র্যান্ডটা চেঞ্জ করিনি, যে আতরটা রেগুলার আমরা ব্যবহার করি সেটাই তখন ব্যবহার করা হয়েছিল।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা এরকম যে কিছু কিছু ঘটনা আছে, কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো একটা একটা আলাদা আলাদা ধরনের একটা পরিবেশ তৈরি করে। আতর শব্দটা শুনলেই আমার কাছে অনেক কিছু মনে আসে, অনেক ঠিক একইভাবে অনেক পবিত্র কোনো কিছু যেমন মনে হয়, সেই সাথে মনে হয় যে কাউকে হারানোর বেদনা, কেউ চলে যাচ্ছেন, এরকম অনেক কিছু আমার সাথে একসাথে মনে হয়। আমি জানি না যে এই ঘটনা শোনার পরে কেউ আসলে দুটো গন্ধকে আলাদা করতে পারছেন কিনা। একটা হচ্ছে খুব রেগুলার একটা আতর, যেটা সাধারণত কোনো মৃত বাড়িতে গেলে, মৃতের বাড়িতে গেলে পাওয়া যায়, যেটা খুবই পরিচিত এবং ম্যাক্সিমাম সময়ই ব্যবহার করা হয়, যেটা উনি বলছেন। আমি জানি না সেই গন্ধটা কেমন, তবুও কল্পনা করলে বা অনুভব করতে চেষ্টা করলে হয়তো দুটো গন্ধ আপনি একসাথে এই মুহূর্তে পেয়ে যেতে পারেন, এবং দুটো গন্ধর মধ্যে থেকে একটি গন্ধকে আরেকটি গন্ধ থেকে আলাদাও করে ফেলতে পারেন। এই প্রশ্নের উত্তর আমাদের কাছেও নাই এবং এই প্রশ্নের উত্তর আমাদেরও জানা নেই যে আসলে কেন এরকম ঘটলো। এটা তো খুব পরিষ্কার যে যে আতর ব্যবহার করাই হয়নি তার সুগন্ধ আসাটা খুব বেশি একটা স্বাভাবিক কিছু না। আমরা জানি না অনেক কিছুর প্রশ্নের উত্তর আমাদের অজানাই থেকে যায়, আর অজানা বলেই ব্যাপারগুলো রহস্যময়, কখনো কখনো খুব বেশি ভয়ের। আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে অনেকেই SMS করছেন, বা একটু SMS পড়ি। হিমেল চৌধুরী গাজীপুর থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন তার এটা হচ্ছে ফেভারিট হচ্ছে রেডিও স্টেশন এবং তার সবচেয়ে পছন্দের প্রোগ্রাম, এবং তিনি লিখেছেন পিপিরা আমাদেরকে FM ফুর্তি মুন্না রাজশাহী কাটাখালী থেকে লিখেছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে রিসান বাগদা থেকে SMS করেছেন এবং তিনি এবং তার ফ্রেন্ড সাকিব আমাদের সাথে আছেন। আকাশ এবং সাদিয়া মিরপুর দুই থেকে আমাদের সাথে আছেন, এবং আমাদেরকে তানিশা শুনছেন ময়মনসিং থেকে, জুয়েল শুনছেন আমাদেরকে গোয়ালা বাজার থেকে, সিলেট গোয়ালা বাজার, আমাদেরকে মাহমুদ মৌলভী বাজার থেকে শুনছেন, রিশাদ আমাদের শুনছেন এবং আমাদেরকে শুনছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি RM রাকি নোয়াইল থেকে, অভি আমাদের এখানে আছেন গাজীপুর থেকে, আমাদের এখানে রয়েছেন তন্ময় নাটোর থেকে, এছাড়া হুসাইন বিলতে তানি মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, হুমায়রা আমাদের সাথে রয়েছেন MB সোহাগ, এছাড়া রয়েছেন সাইদুল নারায়ণগঞ্জ থেকে, সূর্য আমাদের সঙ্গে রয়েছেন লাকসাম থেকে, আরো অনেকেই রয়েছেন। এবং সেই SMS গুলো আমি আসলে খুব বিব্রত বোধ করি যখন কারো SMS বাদ পড়ে, আবার ঠিক একইভাবে বিব্রত বোধ করি যখন আমি আবার পরবর্তীতে ইমেইল পাই এবং বলা হয় যে এত SMS কেন পড়েন। আমি আসলে কি করবো মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই। জ্যাকলিন নাটোর টিভি সেন্টার থেকে আমাদের SMS করেছেন, SH আব্রার আমাদের এখানে হাজারিবাগ থেকে SMS করছেন, ফয়সাল কুষ্টিয়া থেকে SMS করছেন, বাপ্পি তালুকদার আমাদের এখানে SMS করছেন, রিদওয়ান লালবাগ থেকে SMS করছেন, রোমান আমাদের এখানে SMS করছেন আকাশ এবং সাদিয়া SMS করছেন, আল মামুন এছাড়াও SMS করছেন, পিয়াস সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেইল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutfm.rasel। চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতি ছোট্ট না বড় এটা অবশ্য আমার চাইতে ভালো মাসুম বলতে পারবেন, যাই হোক ছোট আমাকে আশ্বস্ত করেছেন যে ছোট্ট বিরতি, এবং এই ছোট্ট বিরতির মাঝে আমি জানি যে যত বেশি আপনারা SMS করবেন যতটা বেশি নেক্সট ঘটনার জন্য ওয়েট করবেন তত বেশি আমাকে গালাগালি করবেন, কিছু করার নাই। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, পারলে মাফ করে দিবেন। ওয়েলকাম ব্যাক, আমি রাস্তা আছি সাথে, আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকে উৎসবে, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুর্কাসের নামে। দেখতে পাচ্ছি যে আমাকে ফেসবুকে লিখেছেন সোহান হোসাইন যে আজ পর্যন্ত আমার কোনো কমেন্ট করেননি, কেন এরকম হয়। আসলে এরকম তো হওয়ার কথা না, এই জন্য এরকম হবেও না। এই যে করে ফেলেছি আপনার কমেন্ট, আসলে চিন্তা করেন আপনি যদি ফেসবুকে লিখছেন, আপনি দেখতে পাচ্ছেন কতগুলো কমেন্ট এখানে রয়েছে, সবগুলো যদি পড়তে চাই তাহলে আর কারো সুযোগ পাওয়া সম্ভব হবে না। ডক্টর আলিফ আমাদের এসএমএস করেছে, ডক্টর আলিফ সম্পর্কে এসএমএস করেছেন যে আচ্ছা, তিনি হচ্ছে ফাহিম লিখেছেন যে ডক্টর আলিফ থ্যাংকস আপনার স্টোরির জন্য, ভালো লাগছে ভাই। এছাড়াও আরো অনেকেই আমাদের এখানে কমেন্ট করেছেন ফেসবুকে, আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি আপনারা অনেকে কিন্তু আমরা রিপ্লাইও পান যারা এখানে করেন রেগুলার কমেন্ট। আপনি দেখেছেন যে আমি সপ্তাহের মাঝখানে বা কোনো একটা সময় আবার রিপ্লাই দিতে বসি পড়ি সেগুলো। আমাদেরকে লিখেছেন ওবায়দুল্লাহ এখানে, জাসর ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো আছি এবং সবসময় ভালোর দলে। আমাদেরকে পপল চৌধুরী লিখেছেন যে অনেকদিন পর শুনতে বসলাম, দেখা যাক কেমন লাগে। কেমন লাগছে ভাই তো আমাদের জানান প্লিজ। আমাদেরকে আরিফিন রিয়াদ লিখেছেন কিছুটা ভয় লাগছে, চমৎকার। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়। এবং এই মুহূর্তে আমাদের এখানে রয়েছেন বাবু ভাই, আমি বলেছিলাম যে বছরের প্রথম শো তো, সুতরাং আপনারা যারা বেশি আগ্রহ প্রকাশ করেছেন যাদের জন্য তারা আছেন, এবং বেশি সবচেয়ে বেশি যে দুটো নাম এসছে তারা দুজনই এখানে আছেন, ডক্টর আলিফ এবং বাবু ভাই। সো আমরা ঘটনায় যাই। বাবু, আমরা কোথাকার ঘটনা শুনছি
ভাই? এটা হচ্ছে আপনার এই নর্থ বেঙ্গলের এদিককার ঘটনা। হ্যাঁ, নর্থ বেঙ্গলের একটা গ্রামের ঘটনা, তো চলে যাবো কাহিনীতে।
আচ্ছা,
তো এই কাহিনীটা হয় একটা গ্রাম, সেখানে গ্রামে আপনার বিদ্যুৎ পৌঁছায়নি তখনও, আর এখনো নাকি খুব ওয়াইডলি ওই এলাকায় বিদ্যুৎ আসেনি আর কি, আর তখন একদমই ছিল না আর কি, খুবই অন্ধকার। সন্ধ্যা 7-8 সময় মানুষ ঘুমা যেত। তো ওই গ্রামে মানুষ বলতো যে এখানে বাগদাসের উপস্থিতি আছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বাগদাস হচ্ছে রাসেল ভাই, এটা হচ্ছে এক ধরনের ছোট মেছো বাঘ টাইপের একটা জিনিস।
আচ্ছা,
মানে আমরা যেটাকে মেছো বাঘ বলি, তো সেটাকে বাগদাস বলে বংশত, গায়ে ডোরা কাটা বেড়ালের মতো আর বড় সাইজটা শিয়ালের মতো হয়। তো ওখানে ছিল বাগদাসের মানে বেশ উপদ্রব, এবং ওরা যেটা বলতো যে গ্রামের যে গোরস্থান সেখান থেকে নাকি বাগদাস তার লাশ খেয়ে যেত। বাগদাস কিন্তু রাসেল ভাই লাশ খায় না, এটা বাগদাসের নেশার মধ্যে পড়ে না। হ্যাঁ, বাগদাসের সম্বন্ধে এরকম মানে বদনাম অনেক জায়গায় আছে যে বাচ্চা চুরি করে নিয়ে গেছে গ্রাম থেকে, এরকম বদনাম আমি শুনেছি। বাট লাশ খাওয়ার কথাটা মানে এটা একটা মানে বেশ অড একটা জিনিস।
আচ্ছা,
কিন্তু ওই গ্রামে এটা প্রচলিত ছিল যে বাগদাস নাকি কবর থেকে লাশ খায়। এমনকি অনেক দেখা যাচ্ছে একটা হিন্দু বাড়িতে, ওখানে হিন্দু প্রাধান্য ছিল আপনার অঞ্চলটাতে, তো একটা হিন্দু বাড়িতে ধরেন আপনার একজন মারা গিয়েছে, রাত্রেবেলা ওরা লাশটাকে পাড়া দিয়ে রাখছে, দিনের বেলাটাকে দাহ করবে। দেখা যাচ্ছে যে ওইখানেও মানে একটা খুব অল্প সময়ের ব্যবধানে লাশটার বেশ কিছু অংশ তো খেয়ে চলে গেছে, এরকম একটা জিনিস প্রচলিত ছিল। তো ওরা মনে করতো এটা বাগদাসের উপদ্রব, এবং রাতের বেলা নাকি অনেক চলাফেরাও করতে দেখতে, এবং বাগদাস কখনো আপনার দলবদ্ধভাবে চলে না শিয়ালের মতো, ওরা নাকি একসাথে দুটো বা তিনটে বাগদাস একসাথে দেখে, এরকম কথা ওখানে প্রচলিত আছে। তো যাই হোক, তো ওই গ্রামের এক ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি, তো তাদের এক এরকম জ্যাঠা আর কি, বড় বয়স্ক আর কি, বয়োজ্যেষ্ঠ একজন,
আচ্ছা,
উনি মারা গিয়েছেন ওই বাসায়। তো রাতের বেলায় মারা গিয়েছেন, মানে আপনার তখন ওই গ্রামের সময় রাত 9-10 এরকম, ওইটা নিশুতি রাত ওখানকার জন্য, কারণ ওখানে নাকি আপনার সন্ধ্যা 7 দিকে সবাই ঘুমিয়ে পড়তো মজা করে। আর আজ থেকে ধরেন 30-40 বছর আগের কাহিনী, মানে অনেক পুরনো কাহিনী। তো এই রাতে ওখানে মানে পাহারা দেওয়ার কেউ নেই, ফ্যামিলিতে মানুষও খুব কম ছিল, 2-3 জন, এবং বেশিরভাগই মহিলা ফ্যামিলি মেম্বার। তো ওদের মধ্যে যে বাসার মধ্যে যে মেয়ে ছিল, মানে কম বয়সী, ওর বয়স ধরেন 13-14 বছর, তো শেষ পর্যন্ত কাউকে না পেয়ে ওকেই পাঠানো হয় আপনার ওই গ্রামের যে আপনার ওই একজন লোক যা ক্ষেত পাহারা দেয় আর কি, ওনাকে নিয়ে আসার জন্য, কারণ ওনা ওদের আর কাউকে পাওয়া যাচ্ছে না যে ওখানে যে পাহারা দিবে বা লাশটার সাথে থাকবে এরকম। ভদ্র যে মহিলা, বাসার মহিলা, উনি ওখানে আছেন, ওই মেয়েটাকে পাঠান। তো মেয়েটা বাসার থেকে বেরিয়েছে রাতে, এবং সে হেঁটে হেঁটে যাচ্ছে, তো রাস্তাঘাট দেখে মনে হচ্ছে আপনার বেশ মানে নিশুতি, কোনো মানুষ নাই, গা ছনছন করা অবস্থা, এবং তার ভয় লাগছে যেহেতু বাসায় মরা দেখে আসছে, তার জ্যাঠাকে মরা দেখে আসছে, তো তার মধ্যে বিশাল ভয়। হেঁটে যাচ্ছে, তো যেতে যেতে যখন ক্ষেতের কাছে আসলো, যে এখানে একটা ছোট টঙের মতো করে ওই লোকটা থাকতো আর কি, সেই জায়গায় এসে তার কাছে বলে বেশ ভয় লাগা শুরু করে। টংটাকে দূর থেকে দেখে তার কাছে মনে হয় যে অশুভ কিছু আর কি। যাই হোক, সে একসময় ক্ষেতের আইল দিয়ে নামে এবং আইল দিয়ে হাঁটতে থাকে। তো যখন হাঁটছে, তখন কাছাকাছি টঙের থেকে 100-150 ফিট দূরে যখন আছে, তখন মনে হচ্ছে যে টঙের আশেপাশে আপনার 3-4 এরকম প্রাণীর মতো, লাইক কুকুর বা সামথিং এরকম, মানে ঘোরাফেরা করছে, সাউন্ড করছে, গড়গড় করে সাউন্ড করছে, প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে, মানে তার পুরো ফ্রিজ। সে ওখান থেকে মনে করেন যে তার অবস্থাটা নড়াচড়ার মতো করার মতো না, এবং সে মনে মনে তার সেই মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, সেটা পড়েছে এবং সে দাঁড়িয়ে যায়। তো সে যখন নাকি দেখে যে ওই জিনিসগুলা, ওই ছোট প্রাণীগুলা ওর উপস্থিতি বুঝতে পারে যে কেউ একজন আসছে, তখন নাকি ওগুলো ছুটে ক্ষেতের মধ্যে হারিয়ে যায়। এই অবস্থায় ও ডাকা শুরু করে যে অমুক কাকা, অমুক কাকা। তো এরকম ডাক শুনে কোনো শব্দ হয় না, বাট ভেতরে মনে হচ্ছে যে ওই ওই কুড়ে ঘরের ভেতরে, যে টংটার ভেতরে নড়াচড়ার একটা আভাস পায়। তো তারপরে সে ভয় পেতে থাকে যে কাহিনীটা কি। তো আস্তে আস্তে পাটি পিটি হয়ে যায় কাছে কাছে, যে সে চটা ছড়ায়, দেখে যে ওই অন্ধকারের মধ্যে আবছা মানুষ বসে আছে। তো ডাক দেয়, ওই লোক বলে যে জি কি সে মা, কে তুমি, কে বলতেছে যে আমি অমুক, আমাদের এই জ্যাঠা মারা গেছে, আপনি একটু যদি আসেন। তো সে তখন ওই যে কুপি জ্বালায়, ওখানে কুপি জ্বালায়, তাকে বলে তুমি দাঁড়ানো আসতে। সে বলে যে কাকা আপনার এখানে আমি বাঘ জাস দেখছি, অনেক লাশ খাদ লাশ খাই যে, বলতে তুমি চিন্তা করো না, অসুবিধা নেই, ভয় পেও না, আমি আসি। তো সে বের হয় হাতে লাঠি নিয়ে, ওর সাথে আসে, এসে ওই বাসায় আপনার চলে আসে আর কি। আস্তে আস্তে হেঁটে ওই বাসায় আসে, আসার পরে ওই মহিলাও মনে হয় রিলিফ, এতক্ষণ লাশ নিয়ে একা ছিল, সে ভয় ছিল। যাক, ওদের যেসব সৎকারের কিছু কিছু ই সেগুলো ওরা চিন্তা করতে থাকে কি করবে না করবে। ওই লোককে ওই লাশটা উঠানের কাছে, কেন ঘরের মধ্যে রাখতে তারা ভয় পাচ্ছে, আবার ওই বাগদাসেরও ভয়। তো ওই লোককে দিয়ে ওদের যে উঠোন, উঠানের পাশে লাশটা রেখে ওনাকে পাহারা দিয়ে ওরা ভিতরে চলে আসছে। উনি বলতেছে যে চিন্তা করো না, আমি আসি বাইরে, আমি দেখবো, মানে এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি আসি, তোমরা যাও ভিতরে, মেয়ে মনের ভিতরে থাকে। যখন শুয়ে আসে, ওরা বাসার ভিতরে চলে আসছে, এখন তো কারো ঘুম নেই, মন খারাপ, খুবই খারাপ অবস্থা। তো এরকম অবস্থায় মানে ঝিমুনি এসে পড়ছে, বেশ করে মেয়েটার আর কি। ও এই ঝিমুনি অবস্থায় হঠাৎ করে রাত্রেবেলা মানে বেশ অনেকক্ষণ পরে মানে শব্দ হচ্ছে, মানে কিছু মানে খস খস খপ খপ এরকম শব্দ, মানে ছিঁড়ে ফেলা এই ধরনের একটা শব্দ। তো ও বেশ ই হয়ে যায় আপনার, যে কাহিনীটা কি, মানে কি হচ্ছে ওখানে। এক সময় সে ওই বেড়ার পাশে কাঠের জানলা ছিল, ওইটাকে আস্তে করে খুলে উঁকি দেয়। তো উঁকি দিয়ে দেখে যে ভয়ঙ্কর একটা সিন, ওই যে সে যাকে নিয়ে আসছে ওখান থেকে, ক্ষেত থেকে, ওই ভদ্রলোক ওই লাশের হাতটা ছিঁড়ে মিড়ে খাচ্ছে, মানে মুখ দিয়ে দিয়ে, মানে খুব ভয়ঙ্কর একটা বিভৎস সিন আর কি, মানে সে খাচ্ছে। এবং মানে আচ্ছা অন্ধকারে জিনিসটা আরো ভয়ঙ্কর লাগতেছে, মানে চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে দুটা মানুষ বসা, একজন একজনকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো সে ওটা দেখে চিৎকার করে ওঠে, চিৎকার করার পরপরই দেখা যায় যে খাচ্ছিল সে ফ্রিজ হয়ে যায়, থেমে যায়, এবং তার যে মা থাকে সেও ছুটে আসে কিছুতে, সে জানলা টালনা খুলে, তাতে কেউ নাই ওখানে। তো ওরা আর ওইখানে বের হয় না রাত্রে, ওখানে বসে থাকে, জেগেই থাকে তারা, তাদের মতো ওই মন্ত্রযন্ত্র পড়ে বসে থাকে। এবং যখন ভোর ভোর হয়ে যায়, আলো আসে, তখন তারা বের হয় বাসা থেকে। তো বের হয়ে দেখে লাশের বিশাল একটা অংশই নাই ওখানে,
নাই,
আর ওই লোকটাও নাই, লোকটাকে দেখে। তো ওনারা দিনের বেলা হচ্ছে, ওনারা আরো মানুষকে ডাকে আশপাশের কিছু বাড়িতে, তারাও আসে, কি ব্যাপার। ওনারা বলে এরকম ক্ষেতের অমুক অমুক এই লোক এই এই কাজ করছে তাকে এসে। তো ওরা খুব মানে টেন্সড হয়ে যায়, তারা কি করে ওই ইসে আসে, মানে ওই লোকের যে ক্ষেতে যে রুম ছিল সেখানে আসে, তাকে ধরবে। তারা চিন্তা করে এই লোকটাকে আসলে মানুষ না, অন্য কিছু বা পিশাচ বা সামথিং লাইক দ্যাট। ক্ষেতের টঙে আসে, এসে মনে করেন টঙের পিছে ঢোকার সময় তারা মাছির ই দেখে, ট্রেইল মাছি যাচ্ছে। ওরা যায় সবাই যে পর্দা সরায়, পর্দা সরায় দেখে যে ওইখানেও আধা খাওয়া, ওই যে লোকটা আপনার টঙের কাজ করতো আর কি, ক্ষেত পাহারা দেওয়া, তারও শরীর আধা খাওয়া ওখানে পড়ে আছে, মানে বিভৎস অবস্থা। তো একটা ভয়ঙ্কর সিন আর কি। তো ওই জিনিসটা দেখার পর তারা তো মানে ই হয়ে যায়, স্টান হয়ে যায়। সো দ্যাট গাই ওয়াজ নট দেয়ার, মানে ওই লোকটাই গতকাল যায়নি, সামথিং ওয়াজ রং। এবং এরপর থেকে ওই গ্রামে নাকি মানুষ খুব ভয় পেত, বাগদাস আতঙ্ক তাদের অনেকদিন ছিল। তবে এখন এইসব ঘটনা ঘটে না, মানে রিসেন্টলি এখন এগুলো ঘটে না, বাট একসময় ঘটতো আর কি।
ওকে, অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য বাবু ভাই। আমরা একটা ঘটনা এবার আমরা পড়ে শোনাবো, যে ঘটনাটি একজন আমাদের লিসেনার ইমেল করেছেন, দেখুন কেমন লাগে, পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। ভূতফেমের সকল শ্রোতাদের জানাই অনেক শুভেচ্ছা। উনি দর্শক লিখেছেন, আমি শ্রোতা পড়লাম, বলে দিলাম। আমার নাম সোহেল, আমার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের নেক্রোজবাগ গ্রামে, তবে চাকরি সূত্রে আমি এখন কুয়েতে থাকি। আমার পক্ষে কোনোভাবে স্টুডিওতে এসে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা, এই ঘটনা শ্রোতাদের শোনানো সম্ভব না। আমার ঘটনাটা অনেকের কাছে তেমন ভয়ঙ্কর মনে নাও হতে পারে, তবে এটা আমার জীবনে ঘটে যাওয়া সবচাইতে ভয়ঙ্কর ঘটনাগুলোর অন্যতম। আপনি যদি আমার ঘটনাটা পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। ঘটনা শুরু 1994 সালের কোনো এক সময়ে, যখন আমরা জিঞ্জিরাতে থাকতাম। সেই ঘটনা শেষ হয় 2014 সালের এপ্রিলে। 1984 সালের ঈদে আমার বাবা আমার 3 বছরের ছোট বোনকে একটি পুতুল কিনে দেন। পুতুলটা সাধারণ পুতুলের মতোই ছিল, কিন্তু একদিন আমার বোনের বেখেয়ালে মোমবাতির আগুনে পুতুলটার সব কয়টি চুল পুড়ে যায় এবং সে সাথে পুরো শরীরের অনেকাংশ রং নষ্ট হয়ে খয়েরি রং বের হয়ে আসে। তখন পুতুলটা মোটেই দেখতে সুন্দর ছিল না। আমি আমার বোনকে তার পুতুলটা নিয়ে খেপাতাম তার পুতুলের টাক হয়ে গেছে বলে। আমরা জিঞ্জিরাবাগের যে বাসায় থাকতাম সেটা, সেই বাসাটা পুরো বাসার ওপর একটি বিশাল আম গাছ ছিল, যার কারণে রাতের বেলা আমরা একটু ভয় পেতাম। একদিন আমি আমার বোনের জ্বলন্ত পুতুলকে সেই বাসার ছাদের ওপর ফেলে দিই। আমার বোন তার পুতুলকে না পেয়ে কিছুক্ষণ কান্নাকাটি করে। এক সময় ছাদের ওপর থেকে পুতুলটা খুঁজে এনে আমার বোনকে দিয়ে দেওয়া হয়, কিন্তু ছাদের উপর পুতুলের খুব কাছে একটি কালো বেড়াল মরে পড়েছিল। আমার কোনো একটি কারণে সেদিন রাতে অনেক খারাপ লাগছিল। এর কারণ অন্য কোনো একটা ঘটনার কারণে আমি মাঝে মাঝে অনেক কিছু আগাম বুঝতে পারি এবং সেটা আর একদিন বলবো। সেই রাত্রেও আমার ছোট বোন সেই পুতুলটা জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল, যেটা আমি ঘুমানোর আগে দেখেছিলাম। মাঝরাতে হঠাৎ একটি স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি স্বপ্ন দেখলাম আমি এবং আমার বোন তামান্না আমাদের প্রাইভেট টিউটরের কাছে সন্ধ্যাবেলা পড়ছিলাম। তখন পাশের ঘাটের নিচ থেকে সেই খয়েরি রঙের জ্বলন্ত পুতুলটা হেঁটে হেঁটে আমাদের সামনে আসলো। স্বপ্ন কিন্তু সামনে এসে তার দুটি হাত লম্বা করে দিয়ে আমাদের প্রিয় আতাউর রহমান স্যারের গলা টিপে ধরলো। স্যারের তো যখন ভয়ঙ্কর ভাবে দম আটকে আসছিল, ঠিক তখনই চিৎকার দিয়ে আমার ঘুম ভেঙে যায়। মা বাবা ঘুম থেকে উঠে আমাকে সান্ত্বনা দেন। ঘর্মাক্ত অবস্থায় ঘুম থেকে উঠে আমি পানি খেয়ে যখন সামনের দিকে তাকালাম, তখন আমি যা দেখলাম তাতে আমার শরীর কেঁপে ওঠে। আমি দেখলাম সেই জ্বলন্ত পুতুলটা আমাদের স্যারের বসার চেয়ারের ওপর পড়ে আছে। কিন্তু সেটা তো আমার বোন নিয়ে ঘুমিয়েছিল, পুতুলটা চেয়ারে গেল কি করে? আমি প্রচন্ড ভয়ে মা বাবার সাথে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু সেই রাতে আমার আর ঘুম হয় না। সকালে আমি যেদিন কাজটা সবার আগে করি সেটা হচ্ছে ওই পুতুলটাকে আমি একটা অনেক বছরের পচা পুকুরে ফেলে দেই। বাসায় ফিরে আসি আমি একরাশ প্রশান্তি নিয়ে। কিন্তু আমার ঘটনাটা এখানে শেষ হলে অনেক ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এবার ফিরে আসি 2014 সালের জানুয়ারি, যখন আমি প্রবাস জীবন থেকে একটু বিরতি নিতে বাংলাদেশে যাই। আমার একমাত্র মেয়ের বয়স তখন 1.5 বছর, সবে মাত্র নানা ধরনের শব্দ বলা শিখেছে। একদিন রাত্রে আমি অনেক দিন পর সেই পুরনো স্বপ্ন দেখি নতুন ভাবে। আমি দেখলাম সন্ধ্যায় চার্জার লাইটের আলোয় আমার মেয়ে খেলনা নিয়ে খেলছে আর আমি বসে তাকে দেখছি। ঠিক তখন দোতলার সিঁড়ি দিয়ে সেই জ্বলন্ত পুতুলটা নেমে আসে এবং তার হাত দুটোকে লম্বা করে আমার মেয়েটার গলা টিপে ধরে। আমার মেয়ে তখন ছটফট করছিল তীব্র যন্ত্রণায়। ঠিক তখনই আমার ঘুম ভাঙে আর একটি গোঙানি দিয়ে। আমি তখন ঘামে পুরো ভিজে গেছি, আমার বিছানায় উঠে বসে পানির বোতল থেকে পানি খেয়ে যখন আবার ঘুমোতে যাব, ঠিক তখনই আমি দেখলাম জানালার একটি ছোট ছায়া নড়ে উঠল এবং ছায়াটি হুবহু দেখতে ওই জ্বলন্ত পুতুলটার মতো। পরের দিন রাতে স্বপ্ন এবং ছায়া দেখার ব্যাপারটা আমার দৃষ্টিভ্রম বলে উঠে দিলাম। ঠিক দুপুরবেলা যখন আমার মা রান্না করছিল, আমার স্ত্রী কাপড় ধুতে গিয়েছিল, তখন আমি টিভি দেখছিলাম এবং আমার মেয়ে যথারীতি তার অনেক খেলনা নিয়ে খেলছিল। আমি দুষ্টুমি করে মেয়েকে জিজ্ঞেস করি, তুমি কি করো বাবা? জবাবে একটা পুতুল দেখি। আমার মেয়ে বলে, বাবু। আমি দেখলাম আমার মেয়ের হাতে ওই জ্বলন্ত পুতুলটা, যেটা আমি অনেক বছর আগে একটা পচা ডোবায় ফেলে দিয়েছিলাম। আমি খপ করে আমার মেয়েটাকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে পুতুলটার দিকে তাকাই। হ্যাঁ, সেই পুতুলটাই। আবার আমার ভুল হবার কোনো অবকাশ নেই। আমি প্রবাসে থাকলে আমার স্ত্রী মেয়েকে নিয়ে একা একা থাকে এবং সে অনেক ভীতু প্রকৃতির বিধায় আমি আমার স্ত্রী এবং আমার মা কাউকেই পুরো ব্যাপারটা বললাম না। আমি পুতুলটাকে নিয়ে একটি পলিথিন ব্যাগে মুড়িয়ে আমাদের এলাকার বড় হুজুরের বাসায় হেঁটে যেতে শুরু করলাম। বিশ্বাস করুন, আমি ডান হাতে পুতুলটা যখন ধরে হাঁটছিলাম তখন আমি অনুভব করতে পারছিলাম পুতুলটা প্রচন্ড গরম হয়ে উঠছিল এবং ছোট শোল বা গজার মাছ যেভাবে শরীর মোড়ায় পলিথিন ব্যাগের ভেতরটা ঠিক সেভাবে নড়াচড়া করছিল। যখন আমি হুজুরের কাছে গেলাম তখন হুজুরকে নক করার সাথে সাথে হুজুর দরজা খুলে বের হয়ে এলেন, যারা আমার জন্যই অপেক্ষা করছিলেন এবং বলে রাখা ভালো তিনি খুবই একজন কামেল ব্যক্তি, তিনি বের হয়ে বললেন যে 2 মিনিট। এর মাঝে হুজুর কাঠ জোগাড় করলেন, কি যেন একটা পরে বৃত্ত বানিয়ে সেই বৃত্তের মাঝে কাঠে আগুন জ্বালিয়ে সেখান থেকে পুতুলটাকে আগুনে ফেলে দিয়ে নানা রকম দোয়া পড়তে লাগলেন। এক সময় সব জ্বলে গেল কিন্তু প্লাস্টিক পোড়ানোর গন্ধ ঠিক বোঝা যায় না, কিছু একটা পুড়ছে কিন্তু আমি কোনো প্লাস্টিক পোড়া গন্ধই পেলাম না, আমি পেলাম পচা মাংসের গন্ধ। এরপর আর কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। এরপর কিছুদিন পর আমি আমার প্রবাস জীবন কুয়েতে ফিরে যাই এবং এখনো আছি। এই ছিল ঘটনা, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম ঘটনাগুলো, এরকম টাইপের ঘটনা কিন্তু অনেক সময় ফিল্মে দেখা যায় এবং আমি জানি না যে সেই টাইপের ঘটনাগুলো কখনো কখনো মানুষের জীবন থেকে নেয়া কিনা। অনেক সময় অনেক ঘটনা মিলেও যায় এবং অনেক সময় একই টাইপের ঘটনা বহু জায়গায় ঘটে। আমরা যখন মেইলগুলো পাই আমরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ি যে একটি ঘটনা চট্টগ্রাম থেকে একজন পাঠাচ্ছেন, ঠিক একই ধরনের আরও একটি ঘটনা ঘটেছে রাজশাহীতে, ঠিক কাছাকাছি ধরনের আরও একটি ঘটনা ঘটেছে ঢাকায়, আবার ঠিক একদমই হুবহু ঘটনা ঘটেছে সিলেটে। ব্যাপারটা এরকম হয় শুধুমাত্র চরিত্রগুলো বদলে যায়, মানুষগুলো বদলে যায় কিন্তু সেই ঘটনাগুলো ঘটে। আপনি নিজে চিন্তা করে দেখুন তো যে মাছ মারার ঘটনা বা বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার ঘটনা আপনি কতবার জীবনে শুনেছেন, অথবা আপনি একবার ভেবে দেখুন যে আপনার চারপাশে যারা আছেন এই যে মানে কি বলবো যে হাত লম্বা হয়ে যায় যেটা উনি বলছেন, এই টাইপের ঘটনা আপনি কতবার শুনেছেন। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে এরকম যাদের কাছে ঘটনা রয়েছে অনেক সময় আপনারা সেই ঘটনাগুলো নিয়ে বসে থাকবেন না, আপনারা সরাসরি পাঠিয়ে দেবেন এবং আশা করছি যে আমাদেরকে আপনারা SMS করে জানাবেন যে ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো। ওকে ফাইন, আমরা ছোট বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করবো যে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আরও জমজমাট কিছু ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে সেই বিষয়ে আপনাদের নিশ্চিত করতে পারি। এবং এটা হচ্ছে এখন হচ্ছে আপনাদের একটু পরবর্তী ঘটনার জন্য অপেক্ষার বেলা, তাদের একটা বিজ্ঞাপন বিরতি, আমাকে গালাগালি দেওয়ার সময় এবং আমি মানে গালাগালি খাবার জন্য পুরোপুরি প্রস্তুত হয়েই চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে এবং ফিরে আসছি একটু পরে। ইন দ্য মিন টাইম যদি চান SMS করতে পারেন, কানেক্টেড থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে, উইচ ইজ www.facebook.com/radio.foodtea, www.facebook.com/bhootfm.rasel। এছাড়াও আপনারা ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio.foodtea.fm, স্পেলিংটি বলে দিচ্ছে bhootfm@radioforta.fm। নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। Stay tuned to Radio Foodtea and don't stop the foodtea. ওয়েলকাম ব্যাক, আবারও ফিরে এলাম আপনাদের কাছে এবং SMS অনেক SMS। আচ্ছা, হিমেল চৌধুরী আমাদের লিখেছেন গাজীপুর থেকে যে আচ্ছা তার এটা পছন্দের স্টেশন, পছন্দের প্রোগ্রাম। আচ্ছা, এটা তো আমি পড়েছি, আবারও এসছে SMS টা। আচ্ছা, পারিসা আমাদের SMS করেছেন এবং আজকে ভূত এসে অনেক ভয় লাগছে তার কাছে। রিয়া আমাদের চাঁদপুর থেকে লিখেছেন শুভ নববর্ষ। আমাদেরকে নিয়াজ মোর্শেদ লিখেছেন যে না পড়লে এটা আমার লাস্ট SMS। ওরে মা, আমি কতগুলো SMS যে পড়ি না, সবাই যদি এরকম মানে খেপে যান তাহলে আসলে আমার মানে কি বলবো যে খুব বাজে অবস্থা হয়ে যেত। তানিয়া আমাদের তানি ওয়াহিদ এবং ফারিফ চিটাগং থেকে আমাদের SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে নূর, আমাদেরকে এসেও দেখতে পাচ্ছি স্টার্লিং লিটন মিরপুর 6 থেকে SMS করেছেন সায়েম এবং নাইলা আমাদের SMS করেছেন, SMS করেছেন রেহান, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ইনফেমাস মাস্কিউটো। ওকে, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি যে নাভিদ SMS করছেন আমাদের তন্ময় কাশফিয়া SMS করছেন, শামিম লাকসাম থেকে আমাদের SMS করছেন, সিয়াম আমাদের SMS করছেন, মানিক আমাদের SMS করছেন, দীপ্ত এবং নীলা, অন্তর আমাদের লালবাগ থেকে SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকে আরিফ এবং তার ওয়াইফ দুলি আমাদের স্কাটন থেকে SMS করছেন, ফারহান আশুলিয়া থেকে SMS করছেন, ডিজে রাজা আমাদের SMS করছেন, আলজি SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, উন্মাদ বনশ্রী থেকে, এছাড়া আরও অনেকেই আছেন, আমি একে একে আসবো এবং তার আগে একটা ঘটনা আমরা নেক্সট ঘটনায় চলে যাব। ডক্টর আলিফ আছেন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আচ্ছা আলি, এই ঘটনাটা কোথায় ঘটেছিল যদি একটু বলতে?
আমি আবারও বলবো, রাসেলবাগ ইন্ডিয়ার ঘটনায় এসেছি আর কি। যা আমি যখন মুকুন্দপুর থেকে আপনার কলকাতার মুকুন্দপুর থেকে যখন মানে মার্কেট স্ট্রিট আর কি কলকাতা শহরের ভেতরে ওই জায়গায় যাই, যাওয়ার পরে একজন লোকের সাথে আমার কথা হয়, আগেও কথা হয়েছিল বাংলাদেশ থেকে, তখন যাওয়ার পর আমার সাথে ডিরেক্টলি দেখা সাক্ষাৎ হয়। তো সাক্ষাতে তিনি বলেন যে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। তো সে নিয়ে যাওয়ার পরে আমাকে যে জায়গার ঘটনা কি সেই জায়গায় যখন যাই, তো যার ঘটনা তার কাছ থেকে শুনতে পাই আর কি। তো রুদ্র আগরওয়াল নামে একজন লোক ছিলেন আর কি ওখানে। তো ওনার বাসার ঘটনা, ঘটনাটি রাসেল ভাই 21 দিনের টোটাল। তো যেদিন ঘটনাটি ঘটে, এর আগে সবসময় যেরকম লাইফস্টাইল ছিল সেরকমই ছিল না আমাদের সবকিছু। তার ওয়াইফ, তার এক বড় মেয়ে আছে, মেয়েটি কলেজে পড়তো তখন, আর একটি ছেলে ছিল ক্লাস ফোরে পড়ে। ঘটনাটি শুরু হয় তার মেয়েকে দিয়ে, একটি কাজের ছেলে মানে ঘরের অর্জব করার জন্য একটি ছেলে নিয়ে আসে বাসায়। তো ছেলেটাকে অ্যাকচুয়ালি একটা লোক সাজেস্ট করে দেয় ওনাকে তোর বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো ছেলেটি যেদিন বাসায় আসে ঠিক সেদিন থেকেই রাসেল ভাই ঘটনা শুরু। তো শীতকাল, তো তখন তো রাতের বেলা পড়ছিল মেয়েটি, তো পড়াশোনা করা অবস্থায় পানি খেতে ড্রয়িং রুম মানে ডাইনিং স্পেসে যায়। বাসাটি 4 বেডরুমের, অনেক বড় বাসা, ওনার নিজের বাসা আর কি। তো ডাইনিং স্পেসে যখন পানি খেতে যায়, পানি খেয়ে আসার পরে যখন পড়তে বসে অবস্থায় দেখে যে খাটের থেকে কে জানি মানে মুভ করছে খাটের মধ্যে। তো তার খাটের দিকেই তার নজর যায়। নজর যাওয়ার পর দেখে যে তার খাটে একজন মানুষ বসে আছে। খুব সিম্পলি জোরে একটা চিৎকার দেওয়া হয়, কিন্তু চিৎকারটা দেওয়ার কারণ হচ্ছে খাটের মধ্যে তার মতো একটি মানুষকে তিনি দেখতে পান,
নিজের মতো।
আচ্ছা, ওকে। কিন্তু নিজের মতো মানুষকে দেখার পর যখন অজ্ঞান হয়ে যায়, এটি ওই দিনই থেমে থাকেনি। পরের দিনই ঠিক আবারও একই অবস্থায় তিনি ড্রয়িং রুমে মানে টিভি দেখতে যাচ্ছে, বিকালবেলা নর্মালি ড্রয়িং রুমে টিভি দেখতে যাওয়ার পরে দেখে যে ঠিক তার মতোই, সে যেভাবে সোফার উপর বসে ঠিক ওই অবস্থায় বসে আরেকজন তার মতো মানুষ টিভি দেখছে। এক চিৎকারে বাবা মাকে ডাকে। ওই মুহূর্তে বাবা মা নিজের ওই দিন আর কি আপনার গভর্নমেন্ট হলিডে সানডে ছিল, তো বাবা মা দুজনই আসে। ঘটনাটি ঘটে 1997 সালে।
আচ্ছা,
তো বাবা মা দুজনই আসে। আসার পরে কি হলো, কি হয়েছে, বলে যে আমি আমার মতো একটা মানুষকে দেখতে পেলাম। বলে যে তুমি যা দেখতেছো, এর আগে মাকে একবার শেয়ার করে ঘটনাটা, কিন্তু মা জিনিসটা ওভাবে নেয় না। তো তুমি যা দেখতেছো সেটা খুবই মানে নর্মাল, এবং এটা তুমি জোর দিও না মাথার মধ্যে, তাহলে তুমি একটা সময় বিপদে পড়বা। তো একদিন দুই দিন পর পর 3-4 দিনে একই জিনিস দেখতে পাচ্ছে। বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকবে, দেখে বাথরুমের মধ্যে মাথা চুল আচ্ছা আছে তার মতো একটি মানুষ। বারান্দায় গেছে, দেখে যে বারান্দায় গান শুনছে বড় একটা হেডফোনে, তার মতো একটি মানুষ। এরকম কন্ডিশনে থাকা অবস্থায় মেয়েটি আসলেই মানে মাথা খারাপ হয়ে যেতে থাকে, কোনো কাজে মন বসতে থাকে না। বাবা মাকে বিষয়টি আরো জোরালো ভাবে জানায়। তো বাবা মা তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে, তখন কিন্তু রাসেল ভাই ওই যে কাজের ছেলেটির কথা বলছিলাম আমি, আসল মূল পয়েন্ট কিন্তু ওটাই, ওর কোনো ইফেক্ট কিন্তু তখন আসেনি। যখন ডাক্তার দেখিয়ে এসছে মেয়েটিকে, যখন ঘুমের ওষুধ দেয় ডাক্তার, বলে যে তুমি এটা 1 সপ্তাহ খাও। তো ঘুমের ওষুধ খাওয়ার পর মেয়েটির লাইফস্টাইল নর্মাল হয়ে যেতে থাকে, কিন্তু এরপরে মূল ঘটনাটি শুরু হতে থাকে তার বাসার, তার মার সাথে, যে রুদ্র আগরওয়াল বলেছে তার ওয়াইফের সাথে। ওই দিন সকালবেলা ইলিশ মাছ কুটছিল, তাদের ইলিশ মাছ কুটতে পারে পরিবারের সবাই। তো ইলিশ মাছ কোটা অবস্থায় মানে কাটার অবস্থায় ওই সময় ছেলেটি বাজারের ব্যাগ নিয়ে আসে সাথে। তো বাজারের ব্যক্তি খুলতেই অনেকগুলো মাথা বেরিয়ে আসে, মানুষের মাথা। এটি দেখার পর ওনার মানে মাথা ঠিক থাকে না, এক চিৎকারে দৌড়ে এসে তার হাজব্যান্ডকে ফোন দেয়, বাসা টেলিফোন থেকে অফিসে ফোন দেয়। আমার হাজব্যান্ড কলকাতার পাওয়ার গ্রিডে চাকরি করতেন, সাথে সাথে ফোন দেওয়ার পর হাজব্যান্ড সাথে সাথে বাসায় আসে। বলে কি হয়েছে, বলে কি রান্নাঘরে নিয়ে যায়, রান্নাঘরে তো যাওয়ার মতো অবস্থা নেই, নিজের ওই ছেলেটি যে ব্যক্তি বাজারের ব্যক্তি দেখে গেছে, সেটি থেকে দেখো কি বেরিয়ে আছে, নর্মাল তরকারি বেরিয়ে আছে, কই কিছু তো ঘটেনি। বলে না, আমি মাত্র যে ইলিশ মাছ কিন্তু যেভাবে ছিল ঠিক সেভাবে মেঝেতে পড়ে আছে, আমি দেখলাম যে কয়েকটা মাথা বেরিয়ে আসছে মানুষের ব্যাগের থেকে। ওনার মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে। বলে না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, আমার নিজের চোখের সামনে, আমি তো ঘুমন্ত ছিলাম না, আমি কোনো স্বপ্ন দেখছি না, তো এটা তো আমার নিজের চোখের সামনে হচ্ছে। ঠিক পরের দিনই রাসেল ভাই, প্রচন্ড শীত, সকালবেলা ভোরবেলা তার হাঁটার অভ্যাস আছে মহিলার, হাঁটতে হাঁটতে যখন সকালবেলা একটা জায়গায় যায় মানে হাঁটতে আর কি, একটা পার্কের মধ্যে, সেখানে হাঁটতে হাঁটতে তার একটা লোকের সাথে দেখা হয়। সেই লোকটা তাকে বলে যে আপনি তার লোকটার সাথে কথা কথোপকথনে বলে যে আপনার হার্টের সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান। সে ডাক্তার দেখায় তার কাছে যে আমার সাথে এখন আমার মেয়ের সাথে এতদিন এত ইনসিডেন্ট ঘটলো, এখন আমার সাথে এই ইনসিডেন্টটা ঘটছে, আমার কাছে মনে হয় যে জিনিসটাতে আসলে কোনো অ্যাবনর্মাল কিছু আছে। সে হার্টে দেখায়, দেখে যে তার হার্টে আসলে সমস্যা আছে। ওপেন হার্ট সার্জারি হয় মহিলার। ওপেন হার্ট সার্জারি যেদিন শেষ হয়, হসপিটালের ঘটনা আসল ভাই। হসপিটালের ভেতরে সে ঘুমাচ্ছিল, পাশে তার মেয়ে, পাশে তার মেয়ে শুয়েছিল, হঠাৎ করে দেখে যে তার মানে হাতটা বেডের মধ্যে হাতটা ভেজা লাগে, বেড মানে হসপিটালের যে বেডটাতে স্যার সে শুয়েছিল সেটা ভেজা লাগে। তো লাইট জ্বালাতে বলে তার মেয়েকে, লাইট জ্বালে দেখে যে হাতটি একটি রক্তের মধ্যে পড়ে আছে, তার বুক থেকে রক্ত বেরোচ্ছে। তো মেয়েও দেখে জিনিসটা, সাথে সাথে ডক্টরকে ডাক দেয় যে রক্ত বলে যেটা অ্যাবনর্মাল, আমরা তো পুরোটা মানে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মাঝখান দিয়ে স্পিচ থাকে, স্পিচ ফেটে পাগলের মতো রক্ত বেরোচ্ছে, মানে অনেক রক্ত বেরোচ্ছে। তো জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসে, বাসায় যখন সেফলি নিয়ে ব্যাক করেন, ব্যাক করার পরে আসল ঘটনাটা যেটা যেটি ঘটে আসল ভাই, উনি রান্না করছিলেন। রান্না করছিলেন মানে কি, মানে রান্নার তদারকি করছিলেন, বাসায় রান্নার একজন মানুষ রাখা হয়। তো রান্নাঘরে যাওয়ার পরে দেখে যে সেই মানুষটির মাথা নেই আসল ভাই, কিন্তু সেটি কথা বলছে তার সাথে, এবং এই জিনিসটি ওই কাজে ছেলে থাকা অবস্থায় হচ্ছে। ওই ঘটনার পরে তার ওয়াইফ হাজব্যান্ডকে আবার জানায়, বাসায় একটি তান্ত্রিক নিয়ে আসে এবং তান্ত্রিক কিছু রিচুয়ালস দেয় এবং এগুলি পালন করে। তার পালন করার পর দুই তিন দিন কোনো সমস্যা হয়নি। সেদিন রাত্রেবেলা যেদিন ঘটনাটি আসল ঘটনাটি ঘটে, সেদিন রাত্রেবেলা তিনি ঘুমোচ্ছিলেন। তো ঘুমোতে ঘুমোতে রাত্রেবেলা ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে কিছু খাওয়ার সাউন্ড আসে, খাওয়ার সাউন্ডটি আসতে থাকে ওই যে ছেলেটি, ওই ছেলেটির রুম থেকে। গিয়ে দেখে যে মানে লাইট জ্বালিয়ে অন্ধকার, গিয়ে সাউন্ড আসতে আসতে কেন খাওয়ার থেকে মনে করে যে চুরি করে কিছু খাচ্ছে নাকি। লাইট জ্বালিয়ে দেখে যে ওই ছেলেটি একটি মাথা চাবিয়ে খাচ্ছে। দৌড়ে গিয়ে হাজব্যান্ডকে ডাক দেয় এবং ওনার বুকের প্রচণ্ড ব্যথা উঠে যায়। হাজব্যান্ড এসে দেখে কই সব কিছুই তো নর্মাল। একুশ দিনের লাস্টের দিন রাসেল ভাই, একদম শেষ দিন, একটি ঘটনা যেটি হচ্ছে যে ওই দিন পরের দিন ছেলেটিকে খুঁজে পাওয়া যায় না, ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায় না। একটি ঘটনা খবর আসে পাশের বাসার থেকে যে পুলিশ অনেক জড়ো হয়েছে পাশের বাসায়। তো পাশের বাসার ওই মহিলার কথা শুনে হাজব্যান্ডটি যায় নিচে, এবং নিচে যাওয়ার পরে দেখে যে আশেপাশের লোকজন, অনেক লোকজন এবং পুলিশ জড়ো হয়ে একটি ম্যানহোলের সামনে দাঁড়িয়ে আছে। ম্যানহোল থেকে একটি লাশ বের করে নিয়ে আসছে। তো অনেক ধাক্কা ধাক্কি করে নি ঘটনার মানে মূলে জানতে চান যে আসলে কি ঘটনা ঘটে, তাকে এলাকায় সবাই চেনে। তো সে যখন গিয়ে দেখতে পায় যে বীভৎস সেই দৃশ্য, মানে বীভৎস সেই ডেড বডি, সারা শরীর একদম মনে হয় যে ড্রেনের ময়লার মতো আছে, কিন্তু পরনে সেই জামাটা, যে জামাটা গতকালকে তিনি তার ওই ছেলেটির গায়ে দেখেছিলেন। তো ডেড বডিটি ওই ড্রেন থেকে পাওয়ার পরে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু মজার বিষয় যেটি যে ওই ডেড বডিটি বেওয়ারিশ ছিল এবং তিনি অবাক হয়ে যায় এবং বিষয়টি তিনি বাসায় কাউকে জানায় না। লোকজনের কাছ থেকে শুনতে পাই ওই বেওয়ারিশ লাশটি যখন মানে গন্ধ তো প্রচন্ড পচা দুর্গন্ধ, যখন পোড়াতে যায় পোড়ানো অবস্থায় আর কি কাঠ মানে কাঠগুলো সরিয়ে মানে সরে যে মানে বিকট আওয়াজ হয় এবং অনেক জোরে একটি সাউন্ড হয় যে মানে মানুষের খুব জোরে মানে কাউকে খুব কষ্ট দিয়ে মারা হচ্ছে এরকম একটি সাউন্ড খুব জোরে হয়, এবং আশেপাশে যে কাঠগুলোর মাঝখানে রেলগাড়িটা দেখে পোড়ানো হয়েছে সেই কাঠগুলো ছিটকে পড়ে যায়। এগুলি তার ওই এলাকার লোকজন যারা ওই ডেড বডিটিকে পুড়িয়েছে শ্মশানে নিয়ে যেয়ে তাদের কাছ থেকে শোনে, কিন্তু বাসায় জিনিসগুলো আর শেয়ার করতে পারেনি। ডেড বডিটি ওই আপনার ম্যানহোল থেকে পাওয়ার পরে কিন্তু তাদের বাসায় কোনো ধরনের সমস্যা হয়নি।
ডেড বডিটি কি আসলে একুশ দিনের পুরনো ছিল?
না, যখন ডেড বডিটি পোস্টমর্টেম করে নিয়ে যাওয়া হয় পুরনোর জন্য, ডেড বডিটি মানে ডাক্তাররা বলে মিনিমাম তিন থেকে চার মাস আগে ডেড বডি ছিল,
মানে
একুশ দিন তাদের সাথে কে ছিল এই ছিল।
আচ্ছা,
এখন এটা কি এটারই কোন ধরনের সংকেত কি যে এখানে ডেড বডিটার কারণে কি তাদের ইফেক্ট পড়েছে, বাকি তাদের সাথে ডেড বডির কোনো রিলেশনশিপ নেই, অথচ তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি যে তাকে সাজেস্ট করেছে যে বাচ্চা ছেলেটাকে রাখার জন্য।
ওকে, অনেক ধন্যবাদ আলিফ আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমরা এখন ফার্নানের কাছে আর একটা ঘটনা শুনবো, আর ফার্নান রেডি হতে হতে আমরা কিছু ফেসবুকে কিছু কমেন্টও পড়ে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে নাসিম লিখেছেন দারুণ ভয় লাগছে, আমাদেরকে এমডি শাকিল লিখেছেন লাভ ভুতাফেম ফেসবুকে থেকে পড়ছি, তৌফিক ইলাহি আমাদের লিখেছেন যে ফার্স্ট কমেন্ট করলাম পড়েন না, আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি
রোহান যে কোথায় গেলে ভূত দেখা যাবে, ভূত দেখার অনেক ইচ্ছা, আমাদের সাথে চলে আসেন আউটডোর শোতে। কেউ অবশ্য এখনো পর্যন্ত দেখেনি, তবে আপনি হয়ে যেতে পারেন সেই প্রথম সৌভাগ্যবান। আমাদেরকে আর এইচ জয় লিখেছেন যে অনেক ভয় লাগছে আমাদেরকে দেখতে পাচ্ছি। কবির দীপ লিখেছেন তিনি খুলনা আছেন, এই মধ্যে শুনতে পাচ্ছেন না, আমাদেরকে জানিয়েছেন সেটা। আমাদেরকে ছাড়াও রাজেশ মন্ডল আমাদের এখানে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে পুতুলের যে ঘটনাটা সেরকম অনেক তার কাছে দারুণ লেগেছে। আমাদেরকে ছাড়াও জয়ন্ত রয় লিখেছেন বরিশাল থেকে এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কিন্তু কমেন্ট করেছেন। যাই হোক, আলিফ রেডি হয়ে গেছে, অনেকগুলো গল্প আসলে ভাই, সুতরাং মাঝখানে আসলে এসএমএস এবং কমেন্ট পড়তে একটু ঝামেলা হচ্ছে। সো আমরা ঘটনা শুনি, যদি পাওয়া যায় পরে যদি সময় পাই তাহলে একসাথে অনেকগুলো কমেন্ট অনেকগুলো এসএমএস পড়ে ফেলবো। আমরা চলে যাই আমাদের নেক্সট যে গেস্ট সেই ফানানের কাছে। ফানান, কোথাকার ঘটনা এটা এবং কিভাবে কি ঘটেছিল এটা শুনি।
হ্যালো লিসনার্স, আমি ফানান। আর রাসেল ভাই, আজকে আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা মূলত আমার নিজের এক্সপিরিয়েন্স করা, এবং এখানে একটা কথা বলবো, আমি আমি তো অনেক আগে থেকে ভূতের সঙ্গে অনেক ঘটনা শেয়ার করেছি, কিন্তু এই স্পেসিফিক আমার যে নিজের যে এক্সপিরিয়েন্স, এই ঘটনাটা আমি কখনো শেয়ার করিনি আসলে কখনো। মানে আমি মানে ওই মানে সাহসটাই ছিল না শেয়ার করার মতো। আমি যখন প্রায় দুই তিন দিন আগে যখন বাবাকে ঘটনাটা শেয়ার করি, তো উনি আমাকে বলেন যে না, এই ঘটনাটা যেন আমি ভূতের সঙ্গে শেয়ার করি। তো দ্যাটস ওয়াই মানে আজকে আমি ঘটনাটা শেয়ার করতেছি ভূতের সঙ্গে। তো আমি ঘটনা চলে যাই। আমার ঘটনা যেটা, যখন 2007 এ আমি HSC শেষ করলাম, তখন যেটা হয় যে আমি UCC একটা ইউনিভার্সিটি ভর্তি কোচিং ছিল ফার্ম গেটে, সেখানে ভর্তি হই, এবং কোনো একটা পার্সোনাল কারণে যেটা হয় যে আমি আমার যে এই ফার্ম গেটের শাখা থেকে ট্রান্সফার হয়ে সাভারের শাখায় ক্লাস করার জন্য মানে যাই। তো দেখা যেত যে আমি আমার পুরান ঢাকা থেকে প্রায় সপ্তাহে 3 দিন ওই ওখানে ক্লাস করতে যেতাম। তো কোনো একটা কারণে মানে যেটা হয় যে 1 মাস পরে ক্লাস আমি ছেড়ে দিই, এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে ওখানে কিছু লোকাল সাভারের ছেলেপুলের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় যারা আমার সাথে ক্লাস করতো। তো এর মধ্যে কয়েকজনের সাথে মোটামুটি আমার প্রায় রেগুলার কন্ট্যাক্ট হতো, কমিউনিকেশন থাকতো। কিন্তু এরপরে যেটা হলো যে 2007 থেকে আস্তে আস্তে 2010 আসলাম। তো 2010 তখন আমার একজনের সাথে খুব ভালো একটা মানে কন্ট্যাক্ট ছিল, 2010 ওই সাভারে থাকতো একটা ছেলে, ও তখন জাহাঙ্গীরনগরে মানে ভর্তি হয়ে যায়, আর তখন আমি আবার HSC তে ভর্তি হয়ে যাই। তো 2010 অক্টোবর 14 মানে অক্টোবর 2010 অক্টোবর 16 আমার একটা এক্সাম ছিল, এবং তখন যেটা হতো যে আমি ভোরের দিকে মানে ঘুমাতে যেতাম রাত্রে। তো সেদিন 2010 অক্টোবর 14 আমি যেটা করি যে ঠিক ভোর 6টার দিকে মানে ঘুমাতে যাই ভোরবেলা, এবং ঠিক সকাল 8:30 থেকে 9টার ভিতরে আমার ঘুমটা ভেঙে যায়। মানে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভাঙে একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখি। এবং সেই ড্রিমটা ছিল এরকম যে আমি একটা নদীর পাড়ে বসা একদম একা, এবং ওই নদীর পাড়ে বসা অবস্থায় আমি দেখতেছি যে নদীতে অনেকগুলো মানুষ একসাথে মারা যাচ্ছে ডুবে, এবং আমি তাদের আর্তনাদটা আমার এখনো মনে আছে। তারা যে মানে বাঁচার জন্য যে একটা শাউটিং করছিল সেই সাউন্ডটা আমার এখনো মানে মানে কানে বাজে। তো আমি একটা সময় এটা দেখতে দেখতে আমার মনে হলো যে আমি নিজেও মনে হয় ডুবে যাচ্ছি। তো ওই হঠাৎ করে স্বপ্নের ভিতরে এই জিনিসটা দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে যায়, এবং একদম আমি মানে বসে পড়ি, মানে ঘুম ভাঙার পরে বসে পড়ি। তো তখন আমি যেটা চিন্তা করলাম যে এটা হয়তো বা কোনো একটা মানে ব্যাড ড্রিম ছিল, যে কারণে আমি হইতেই পারে এরকম। তো সেই দিন মানে কোনোভাবে দিনটা চোখ কেটে গেল। ঠিক সেদিনই মানে রাতের দিকে, রাত 10টার দিকে, আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বললো যে একটা অ্যাক্সিডেন্টের কথা আমাকে বললো, একটা অ্যাক্সিডেন্টের কথা শেয়ার করলো, এবং সেই অ্যাক্সিডেন্টটা ছিল ওই 2010 অক্টোবর 14 সাভারের একটা বাস অ্যাক্সিডেন্টের ঘটনা। ঠিক আছে, তো আমি বললাম যে না, আমি তো দেখিনি এখন পর্যন্ত, আমি টিভি অন করে পরে দেখবো। তো আমি যখন টিভি অন করে নিউজে দেখলাম যে হ্যাঁ, সাভারে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং যারা সাভারে মানে এখন যারা লিসনার্স আছেন তারা সবাই এই অ্যাক্সিডেন্টের সাথে অনেক পরিচিত। এবং এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আসলে আমিন বাজার থেকে হেমায়তপুর যাওয়ার পথে, যে বালিয়াপুর ব্রিজ নামে একটা ব্রিজ আছে, তো সেই জায়গাটাতে একটা বাস মানে উল্টে মানে ডাইরেক্ট পানিতে পড়ে যায়, এবং সেখানে অনেকগুলো মানুষের একসাথে মানুষ মারা যায়, এবং ওখানে যেটা হয় যে প্রায় 80% মানুষের লাশই মানে ভেসে যায়, শেষ পর্যন্ত তাদের ডেড বডি আর পাওয়া যায়নি, এবং বাসটাকেও অনেক খোঁজাখুঁজি করে প্রায় 3 দিন পরে সেখান থেকে উদ্ধার করা হয়। তো এরকম একটা নিউজ আমি সেদিন দেখলাম যে একটা বাস ডুবে গেছে। তো আমি সেটাও নর্মালি নিলাম, যেহেতু আমার এক্সাম ছিল অতটা চিন্তা করার সময় পাইনি। তো সেদিন রাত্রে যখন আমি মানে ঘুমাতে যাই, তো হঠাৎ করে ঘুমাতে যাওয়ার সময় আমার যে আজকে সকালের যে স্বপ্নটা সেটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি যেটা চিন্তা করলাম যে আমি তো এরকম একটা স্বপ্ন আজকে দেখেছিলাম, এবং সব থেকে বেশি অবাক ছিল ওইটাই যে টাইমিং এর বিষয়টা। বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল 1:30 থেকে 9, এবং আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও ছিল সকাল 1:30 থেকে 9 ভিতরে। তো এটা এই জিনিসটা ঘটার পরে আমি অনেকবার চিন্তা করতাম নিজে নিজেই যে আসলে এটা কি একটা কোইনসিডেন্ট না কোনো লিঙ্ক আছে। আমি মনে করতাম যে না এরকম হতেই পারে, একসাথে একই টাইমে অনেক ঘটনা ঘটতেই পারে, এটাতে কোনো লিঙ্ক থাকার কথা না, মানে না থাকারই সম্ভাবনাটা বেশি। তো একটা সময় যেটা হলো যে আস্তে আস্তে আমি ঘটনাটা ভুলে যাওয়া শুরু করলাম। আর এখন এখানে আমি একটা কথা বলবো যে এই সাভারে যে অ্যাক্সিডেন্টটা হলো, এবং সাভারে আমি আগেই বলেছি যে আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল, তখন ওই অ্যাক্সিডেন্টটা যেদিন হয় এর পরেও প্রায় 2-3 মাসের মাঝখানে আমার কিন্তু একবারও মনে হয়নি আমার ওই ফ্রেন্ডগুলো কেমন আছে, ওদেরকে ফোন করে জানি, মানে ওদের কথা আমার মনেই হয়নি যে একবার ফোন করে দেখি যে ওরা কি মানে কোনো বিপদে পড়ছে না ঠিকই আছে। তো হঠাৎ 2-3 মাসের মানে 3 মাস কেটে গেছে, এরকম একটা টাইম কেটে যায়, 3 মাসের মতো কেটে যায়। তো হঠাৎ করে একদিন রাত্রে যেটা হলো, এই ঘটনাটা আমি পুরোই ভুলে গেছি, কোনো মানে ইয়া নাই, মানে ভুলে গেছি, কোনো কিছু মনে নাই আর। তো একদিন হঠাৎ করে রাতের বেলা যেটা হলো যে আমি তখন আমাদের বাসার যে উপরে 3-তলা ছাদে ওখানে একটা চিলেকোঠা ছিল ছোট, ওখানে থাকতাম। আর আমার যে টয়লেটটা ছিল সেটা ছিল আমাদের বাসার ছাদের ঠিক শেষ প্রান্তে। তো আমি নর্মালি আমার কাজটা শেষ করে তখন প্রায় 1:30 কি 2 মতো বাজে রাত্র, টয়লেট করে যখন আমি আমার রুমের দিকে যাচ্ছি তখন হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা স্মেল আসতেছে আমার কাছে। স্মেলটা হচ্ছে এরকম যে কোনো কিছু যদি পচে যায়, কোনো একটা দেহ যদি পচে যায়, ঠিক যে এরকম একটা গন্ধ, ঠিক সেরকম একটা গন্ধ আসতেছে। এবং এটা প্রথমে যখন আসলো আমার কাছে তখন আমি মনে করলাম যে হয়তো বা কোনো ইঁদুর টিদুর বা কোনো একটা অ্যানিমেলস হয়তো বা মারা গেছে আশেপাশে, ওখান থেকে আসতেছে। এবং এই যেখান থেকে গন্ধটা আসতেছিল সেটা হচ্ছে আমাদের টাঙ্কির ঠিক পাশে দক্ষিণ সাইডে একটা ছোট চিকন জায়গা আছে, যে জায়গাটা মানে সবসময় খালি থাকে, এবং ওই জায়গাটাতে যদি কেউ যায় সেটাও দেখতে মানে দেখতে পারা যাবে, যে এমন না যে মানে একদম পিছনের দিকে যে দেখা যাবে না, এরকম না। এবং ওটার পরে ছিল একটা অনেক বড় মাঠ। তো আমার কাছে মনে হচ্ছিল যে ওইখান থেকে কোনো একটা এন্টিটি, আমি ছাড়া ছাদে কেউ একজন উপস্থিত, এবং মনে হচ্ছে যে আমাকে কেউ একজন দেখছে ছাদের মধ্যে। আমি কিন্তু ছাদে ভাইয়া মানে ওই স্পেলটা পাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি যে দেখি যে কিছু আছে কিনা। বাট আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার মানে ছাদের চারিদিক থেকে কেউ একজন আমাকে দেখার চেষ্টা করতেছে বারবার, মানে আমি ছাড়াও কোনো একটা এনার্জি ছাদে তখন ছিল এরকম। বাট হঠাৎ করে মানে সাথে সাথে না, মানে কিছুক্ষণ পরে আমার হঠাৎ করে একটা জিনিস হঠাৎ করে মাথায় আসলো, সেটা হচ্ছে যে আমি যে স্মেলটা পেলাম, এই স্মেলটা এর আগেও মানে যেটা আমার আগের একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে যে কোনো একটা হিউম্যান বডি যদি পচে যায় ঠিক যেরকম একটা স্মেল আসবে না, ওটা কিন্তু অন্যান্য সাথে কিন্তু সেম না, আসলে কিছু ডিফারেন্ট থাকে হিউম্যান বডি পচে গেলে। ঠিক ওই হিউম্যান বডি পচে যাওয়ার যে স্মেল, সেই স্মেলটা আমার তখন মনে হয় যে না এটা তো কোনো একটা হিউম্যান বডি পচে যাওয়ার স্মেল। তখন আমি প্রচুর ভয় পেয়ে গেলাম যে না, আর আমি আগে থেকে জানতাম যে যখন কোনো মানে ভেজা মাটির গন্ধ অথবা কোনো মাংস পচা গন্ধ আসবে তখনই কোনো কিছু খারাপ কিছু বা কোনো প্যারানর্মাল কিছু একটা আশেপাশে আছে, এটা মানে এটা আগে থেকে জানতাম আর কি এরকম। তো এই স্মেলটা পাওয়ার সাথে সাথে আমার কাছে কেন যেন মনে হলো যে না এখানে কিছু একটা অন্যরকম কিছু একটা আছে, প্যারানর্মাল কিছু আমি ছাদে আর থাকা যাবে না। তো আমি যেটা করলাম যে তাড়াতাড়ি করে আমার রুমে চলে গেলাম, রুমে যেয়ে আমার যে যতগুলো উইন্ডো ছিল সবগুলো একদম ভালো মতো অফ করে একদম বিছানায় ঘুমাতে চলে গেলাম। মানে আমার তখন এত ভয় করতেছিল যে মানে আমি কিছু না অন্য কোনো চিন্তাই করতে পারতেছিলাম না। আর এখানে আরেকটা কথা আমি বলবো, তখনও কিন্তু আমার মাথায় কোনো চিন্তা আসেনি যে আমার কোনো পরিচিত বা এরকম কোনো বা এই অ্যাক্সিডেন্টের কথা যেটা আমি একটু আগে শেয়ার করলাম এরকম কোনো মানে চিন্তাই কিন্তু আমার মাথায় ছিল না তখন। তো আমি যখনই ঘুমাতে গেলাম এবং যখন আমি আমার চোখটা বন্ধ করলাম তখনই আমার হঠাৎ করে আমার চোখে ভেসে আসলো আমার একটা বন্ধু, যে বন্ধুটার সাথে আমার প্রায় রেগুলার কমিউনিকেশন হয়তো সাভারে থাকতো, ওই ছেলেটার চেহারা। এবং সেদিন রাত্রে ভাইয়া আমি একটা মিনিটের জন্য ঘুমাইতে পারিনি, সকাল হয়ে গেল, ইভেন সেই চিন্তাই আমার মাথায় শুধু বারবার ঘুরতেছিল। অথচ 3 মাস আমার মাথায় একবারের জন্য ওর কথা মাথায় আসেনি যে মানে ওকে একটা ফোন করি বা কিছু একটা। আমি বললাম একটু আগে যে আমি ওদের কারোর সাথে কমিউনিকেশন করিনি, হঠাৎ করে এই জিনিসটা আমার হঠাৎ করে মানে মনে আসলো এবং ওর চেহারাটি আমার ভাসতেছে। এবং আমি অনেক কষ্ট করে মানে সে রাতটা পার করলাম, পার করার পরে মানে আমি দিনের বেলা ঘুমাইলাম। তো ওই দিনটা কোনো মতে কেটে গেল, এর পরের দিনও ঠিক একইভাবে ওই স্মেলটা আমি আমার ছাদের পাশে পাই এবং আমার মানে মানে রাত্রি ঘুমাতে পারি না। তো ওই দিন আমি যেটা চিন্তা করি যে না আজকে আমি আমার ওই ফ্রেন্ডটাকে ফোন করবো, আসলে মানে আমি কেন ওর কথা কেন মনে হলো হঠাৎ আমার। তো ওর আমি আমার ফোন বুকে গেলাম এর পরদিন সকালবেলা ওকে ফোন করার জন্য, এবং দেখলাম যে আমার ফোনে 6টা নাম্বার সেভ করা ওর নামে, কারণ ও আমাকে একের সময় এক একটা নাম্বার দিয়ে ফোন করতাম, সেভ করে রাখতাম। আমি প্রত্যেকটা নাম্বার ট্রাই করলাম, প্রত্যেকটা নাম্বার ছিল অফ। তখন আমার হঠাৎ করে মনে হলো যে ও আমাকে আসলে টিএনটি নাম্বার থেকে ফোন করছিল। ওই টিএনটি নাম্বারটা হয়তো কোনো বই অথবা খাতার পিছনে আমি লিখে রাখছিলাম তখন। তো ওটা আমি খোঁজাখুঁজি করলাম এবং সেটা একসময় পেয়ে গেলাম আমি। তো পেয়ে যাওয়ার পর ওই টিএনটি নাম্বারটা আমি ফোন করলাম। তো ফোন একজন রিসিভ করে একজন ফিমেল ভয়েসের একজন। তো আমি বললাম যে আমার নাম ফার্নান, আমি ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ডটার নাম বললাম যে অনেকদিন ধরে ওর সাথে কন্ট্যাক্ট নেই এবং মাঝে মাঝে কন্ট্যাক্ট হতো, তো ও কোথায় আসবে? তখন ওই ফিমেল যে ভয়েস যে রিসিভ করছেন উনি আমাকে বললেন যে আসলে আমি ওর বড় আপু, আর তুমি কি ওর সাথে কি কন্ট্যাক্ট নাই তোমার? আমি বললাম যে না, আমার প্রায় 2-3 মাস কোনো কন্ট্যাক্ট নেই। তখন উনি আমাকে বললো যে ও আসলে এখন তো বেঁচে নেই, ও আসলে ওই যে সাভারে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাতেও মারা গেছে এবং ওর লাশটাও আমরা এখন পর্যন্ত খুঁজে পাই। তো তারপরে যেটা হয়, আমি সাথে সাথে ফোনটা রেখে দিই এবং আমি ঠান্ডা হয়ে যাই তখন, যেটা আসলে কি হলো এবং আমি যে সেদিন যে স্বপ্নটা আসলে দেখেছিলাম এটার সাথে আসলে কি লিঙ্ক। আমার আজকে মনে হচ্ছে যে আসলে হয়তো কোনো একটা লিঙ্ক ছিল, জানি না আসলে কেন আমি স্বপ্নটা দেখছিলাম, এখন আমার কেন আমি বিশ্বাস করি যে না হয়তো কোনো একটা লিঙ্ক ছিল এবং এটাই ছিল আজকে আমার ঘটনা।
অনেক ধন্যবাদ ফার্নান, আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং আমাদের নতুন অতিথিরা আরো আছেন, তাদেরকে আমরা নিয়ে আসবো এবং আমরা একটু বিরতিতে যাই। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আমার ভাই অত ডায়েটিং ফাইটিং পোষায় না, আমার চাই যখন খুশি টেনশন ফ্রি ইন্টারনেট সাপ্লাই।
এমনি হেভি ইউজারদের জন্য গুড নিউজ, *5000 হ্যাশ ডায়াল করে অ্যাক্টিভ করুন 275 টাকায় 1 GB ইন্টারনেট, দ্বিগুণ শক্তিশালী 10 MHz 3G নেটওয়ার্ক, সুপার স্পিড আর সবচেয়ে দারুণ প্যাক। বিস্তারিত জানতে গ্রামীণফোন.com, গ্রামীণফোন মানে সবার জন্য ইন্টারনেট। চলো বন্ধুদের,
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথির আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ভূত এফএম এ আমাদের সাথে আরো একজন নতুন অতিথি জয়েন করেছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
রাসেল ভাই, আমি মোহাম্মদ দুল্লাহ হোসেন সন্ধি, আমি এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি।
ওকে, শুনি একদম সরাসরি চলে যাই আপনার ঘটনায়, শুনি আপনার ঘটনা।
ওকে রাসেল ভাই, ঘটনাটা আসলে আমার সাথে ঘটা 2-2.5 বছর আগে ঘটনাটা।
জি,
তো আমার কাজিন হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে গ্রামে এলাকায় আর কি উনি খুব মারাত্মক ইঞ্জুর্ড হয়েছিল, তারপর এখানে ঢাকাতে নিয়ে এসেছিলাম, ঢাকা মেডিকেলে ভর্তি করাইছিলাম। সন্ধ্যার দিকে ভর্তি হয়েছে, হওয়ার পরে আপনার রাত 9টার দিকে সে মারা যায় আর কি। আমি তো আমরা এখন লাশটা তাড়াতাড়ি নিয়ে আমরা চলে যাব আমাদের গ্রামে বাসা বগুড়াই, তো এই জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক যেগুলো ফর্মালিটি আছে ওগুলো কমপ্লিট করে ঠিক করে তারপরে এখন ইয়ে করলাম। তো এখন লাশের যে ছাড়পত্রটা নিতে যাব, তো রাত তখন প্রায় 12টা বেজে গেছে। তো আমরা লাশের ছাড়পত্র নেওয়ার জন্য, যেহেতু এখানে ছিল আমি এবং আমার মামা, তো যেহেতু মামা শুধু ছিল আমি একাই গেছি আর কি লাশের ছাড়পত্র টানার জন্য। যে রুমে ছাড়পত্র দেয় ওই রুমে যাওয়ার পরে দেখি দরজাটা বন্ধ এবং কোনো তালা দেওয়া নাই, কিন্তু ভিতর থেকে লক করা, কিন্তু ভিতরে কোনো কিছু আওয়াজ আমি শুনতে পাচ্ছি যে কিছু খাচ্ছে এরকম কিছু আওয়াজ। তো আমি তো বারবার ডাকতেছি কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না। তো আমি বিরক্ত হয়ে গেছি, লাশ রেগে যে গিয়ে আমি দরজায় অনেক জোরে ধাক্কা দিছি, তারপর ভিতর থেকে এমন মানে একজন বের হলো আর কি একটা লোক, কিন্তু তাকে আমি আসলে ওইভাবে দেখবো ওখানে ওইরকম দায়িত্ব থাকবে এরকম ব্যক্তি কিন্তু সেটা আশা করি নাই। তো উনি আসলে চুল উস্কো খুস্কো ছিল, চোখ একদম লাল ছিল, আর উনি যে আমার প্রতি খুব বিরক্ত হয়েছে এটা আমি বুঝতে পারলাম,
বিরক্ত হয়েছে,
হ্যাঁ অনেক বিরক্ত হয়েছে যে আমি কেন তাকে ডিস্টার্ব করলাম। তো এই জন্য সে বের হবে তাকে আমি তারপরও আর কি যতটুকু ভয় পাওয়ার পরে মনে পুষে রেখে তাকে বললাম যে আমার তো ছাড়পত্র লাগবে। তো উনি তখন আর কি আমার সাথে কোনো কথা না বলে দরজাটা আবার লেগে মানে লাগিয়ে দিয়ে আবার ভিতরে ঢুকেছে। তো আমি একটু ভয় পেয়ে তখন আমি দৌড়ে চলে আসি, এসে মামাকে বলি, তো মামা বলতেছে চল আমার সাথে চল আমি যাই দেখি। তো আমি যখন গেলাম মামার সাথে গিয়ে পরে তখন দেখলাম যে দরজা ভিতরে কোনো ইয়ে নয়, বাইর থেকে তালা দেওয়া আর কি, তো আর কেউ নেই ভিতরে। আমরা অনেক ডাকাডাকি করার পরে কাউকে পাইলাম না। তারপরে যখন আমরা ব্যাক করে আসতেছি তখন একটা লোক আসতেছে, তাকে জিজ্ঞাসা করলাম যে এখানকার দায়িত্বে কে, তো উনি বললো আমি আর কি। তখন আমরা বললাম তাহলে 5 মিনিট আগে তো আমি আসছিলাম আর কি, তো তাকে তখন তো দেখলাম না। তো বলছে আমি একটু আধা ঘন্টা আগেই তো আমি বের হয়েছিলাম একটা কাজে, একটু বাইরে গেছিলাম, তো এখন আসছি, বললেন আপনাদের সমস্যা কি। তো যাই হোক তাকে ঘটনাটা খুলে বললাম, তারপরে যাই হোক সে লাশের হাঁপাতে দিছে। আমরা লাশটা নিয়ে এখন অ্যাম্বুলেন্স একটা ভাড়া করে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে ঘটনাটা যে ভয়ঙ্কর যে ঘটনাটা এটা আসলে পরেই ঘটে আর কি। আমরা যখন টাঙ্গাইল পার হয়েছি তখন প্রায় রাত তিনটা আড়াইটা তিনটা বাজে এরকম। তো টাঙ্গাইল পার হওয়ার পরে আর কি আপনার ওখানে যমুনা সেতুর আগে, তো ওখানে এই ঘটনাটা ঘটে। তো গাড়ি চালাচ্ছে ড্রাইভার, আমরা ছিলাম আমি এবং আমার মামা ড্রাইভারের পাশে সিটে বসেছিলাম আর পিছনে লাশটা ছিল। তো আমরা হঠাৎ করে ওই সময় একটা বাতাসে পাই, যে বাতাসটা ওই সময় মানে আমরা আশা করিনি, খুব গরম লাগে আমাদেরকে সবাইকে এবং আমরা সবাই খুবই অস্বস্তিতে পড়ি। হঠাৎ করে এখানে এরকম বাতাস আসলো, একটু ভয় হয়ে যায়। এবং কিছুক্ষণ পরে দেখি যে ড্রাইভার গাড়ি চালাতে পারতেছে না, সে এখন খুব ভয় পেয়েছে এবং সে খুব ঘেমে যাচ্ছে এরকম। তো বাবা মা বলতেছে কি হয়েছে, সমস্যা কি? তো বলতেছে স্যার আমি জানি না, আসলে গাড়ি চালাতে পারতেছে না। তো এইভাবে কথা বলতে বলতে হঠাৎ করে মনে হচ্ছে যে আমাদের পিছনে যে ফিস ফিস আওয়াজ এরকম একটা কিছু যেন শুনতে পাচ্ছি, যে পিছনে আমাদের কিছু কেউ কথা বলতেছে। আমিও আমার দিকে তাকাই, মামা আমার দিকে তাকায়। তো আসলে কিছু বলি না দুজন দুজনকে, কিন্তু আমি শুনতে পাচ্ছি স্পষ্ট যে ফিস ফিস আওয়াজ। তারপরে হঠাৎ করে পিছনের দিকে একটু তাকায় দেখি যে মনে হচ্ছে যে আমাদের পিছনে যে লাশটা ছিল আমার কাজিনে, তো উনি মনে হয় লাশটা উঠে বসলে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে বসছে। তো এটা দেখ মানে বুঝতে পারলাম যে আফসা আছে এবং যে চাদর দিয়ে মোড়ানো ছিল লাশটা, তো ওই লাশটা ওই চাদরটা আমি না ওইভাবে বুঝতে পারতেছি যে ওইরকম করে আফসা সাহের মতো। এটা ভয় পেয়ে মামাকে বললাম এই মামা এই অবস্থা, মামাও একটু দেখছে মনে হয়। তারপর ড্রাইভারকে গাড়ি থামাতে বলছে, গাড়ি থামাতে থামানোর পরে এখন আমরা নামছি, সবাই নামছি রাস্তায়। নেমে যখন পিছনে আসছি এসে দেখি যে লাশে ওই অ্যাম্বুলেন্সের যে পিছনের দরজাটা ছিল ওটা খোলা। তো পিছনের দরজাটা যখন খোলা পাইছি, এরপরে যখন হলো আমরা তো ভয় পেয়ে গেলাম যে পিছনের দরজা কীভাবে খোলা হলো। তার ভিতরে গিয়ে দেখি কোনো লাশ নেই, কিন্তু ওই চাদরটা পড়ে আছে। তো চাদরটা আছে ওখানে যেটা ছিল, তখন আমরা মনে করলাম যে হয়তো বা লাশ পড়ে গেছে ঝাঁকুনিতে এরকম কিছু। তো আমরা পিছনে দেখে কিছু ব্যাক করছি যে কোথায় পড়ছে লাশ, বেশি দূর না, 20-25 কদম একটু পিছনে আসার পরেই দেখি যে আপনার ওই লাশটা রাস্তার পাশে আর কি বসে মানে শুয়ে আছে ওইভাবে, কিন্তু লাশটা অক্ষত ছিল, আগে যেরকম ছিল ওইরকম আছে, কোনো ক্ষতি নেই। তো রাস্তাটা আমি আসলে মানে খুব ভয় পেয়ে গেছি এই জন্য যে রাস্তা যদি ঝাঁকুনিতে পড়তো তাহলে আসলে রাস্তার মাঝখানে পড়ার কথা, কিন্তু রাস্তার সাইডে একদম সাইডে কীভাবে পড়বে, এটা থেকে খুব ভয় পেয়ে গেছি। তো এখন মামা যেই হোক দোয়া দৌড় বলতেছে, আমরাও দোয়া দৌড় করে লাশটা তো নিয়ে আসতে হবে, আর কেউ না, আমি আর মামা যেহেতু আর ড্রাইভার ছিল, আমরা ধরাধরি করে লাশটা আবার অ্যাম্বুলেন্সে তোলার জন্য চেষ্টা করি। তো অ্যাম্বুলেন্সে তুলবো এই সময় থেকে আমার পাশে দিয়ে একটা লোক যাচ্ছে আর কি, মানে চাদর মুড়ি দিয়ে এভাবে যাচ্ছে। তো হঠাৎ করে সেই দিকে তাকায়, আমাদের দিকে তাকায়, আমারও চোখ কেন জানি হঠাৎ করে ওই সময় তার দিকে যায়। এবং যাওয়ার পরে আমি যেটা দেখি যে আমি যখন লাশ ছাড়পত্র টানতে যাই তখন যে লোকটাকে দেখেছিলাম উস্কো উস্কো চুল মানে ভয়ঙ্কর চেহারা এক কথায়, ওই লোকটা পাশ দিয়ে যাচ্ছে কিন্তু কারোর সাথে কোনো কথা বলে নাই। তো ওটা দেখে তো আমি একদম থেমে গেছি, মামাও দেখছে ওই লোকটা যাচ্ছে। তখন মামা তো আর জানে না আগে দেখছে কীরকম, আমি দেখছি। তো মামা বলে আচ্ছা চল আমরা যাই। তারপরে আর কি আমরা চলে আসলাম লাশটা ভিতরে রেখে আবার সামনে বসছি। তো আসলে ঘটনা এখানে শেষ হতে পারতো, কিন্তু আসলে শেষে আর একটু মানে আরও একটু ভয়ঙ্কর কিছু ঘটে। তো আমরা যখন আসি আমরা বগুড়া থেকে আমাদের এলাকায় যখন যাব, তো ওখানে যাওয়ার সময় রাস্তা একটা এমন একটা জায়গা পার হতে হয় যে রাস্তার দুই পাশে জঙ্গল, ওই জঙ্গলের মাঝখানে দিয়ে রাস্তা যায়, সরু রাস্তা একদম, জাস্ট একটা গাড়ি যাবে এরকম। তো আমরা ওখানে আসছি এই সময় প্রায় ফজর আদান পড়বে এরকম, 4:30-4:30 বেজে গেছে এরকম টাইমে। তো হঠাৎ করে জঙ্গল ভিতর থেকে দেখি যে হঠাৎ করে একটা কালো বিড়াল বেরোলো, এরপরে এই পাশ থেকে দেখি যে হ্যাঁ একটা কুকুর বেরোলো। এভাবে হঠাৎ করে দেখি যে 15-20টা এরকম বিভিন্ন প্রাণী, ওখানে কুকুর বিড়াল আরও কী কী যেগুলো আমরা হয়তো ওভাবে দেখি নাই আগে, পরিচিত ছিলাম না। ওখানে এসে রাস্তা এমনভাবে ব্লক করছে যে আমাদের ড্রাইভারটা গাড়ি থামাতে বাধ্য হয়েছে, যে এখন যাইতে পারতেছি না আমরা, এমন অবস্থা। তো ওখানে আমরা প্রায় 20 মিনিট মানে সরি 10 মিনিটের মতো ওখানে স্টে করছিলাম যে আসলে কী হয়ে যাবো, সামনে তো এতগুলো প্রাণী। তো এখানে হওয়ার পরে মামা খুব দৌড়াদৌড় করতেছে, তারপরে এখন দৌড়াদৌড় করতে করতে আস্তে আস্তে ফজর আজান দিছে, তখন ওই প্রাণীগুলো মানে মানে তারা নিজেরা আবার চলে গেলো ভিতরে, জঙ্গলের ভিতরে চলে গেলো। এরপরে মামা বললো ড্রাইভারকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলো। তারপর আমরা এসে আসলে তারপর লাশ দাফন টাফন করে ভালো করে মানে ব্যাপার হয়েছে, এরপরে আর আসলে ওইরকম।
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, সময় খুবই কম আমাদের হাতে আসলে, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি। আপনার নামটা প্লিজ একটু আরো একবার বলবেন এবং তারপর আপনার ঘটনায় চলে যাবেন।
আসসালামু আলাইকুম, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমার ওয়াইফের ফুফাতো বোনের হাজবেন্ডের সাথে ঘটেছিল 1989 সালের দিকে। তো ঘটনা শুরু করার আগে আমি কয়েকটি শব্দ হাইলাইট করছি। তিন রাস্তার মোড়, বটগাছ, কালী মন্দির, আমি ঘটনাটি ওনার মতো করে শেয়ার করছি। একবার ব্যবসার কাজে আমি ঢাকা আসি এবং সারাদিন কাজ করে ঠিক সন্ধ্যা 7:30 দিকে আমি বাসে চড়ি। আমার গন্তব্য হচ্ছে টাঙ্গাইল, সেখান থেকে আমি করটিয়াতে নামব এবং সেখান থেকে আমি বাসেল যাব, বাসেল আমার বাড়ি। তো বাস যথারীতি রওনা দেয়, 2-2.5 ঘন্টা জার্নি। তো ঘন্টাখানেক যাওয়ার পরে হঠাৎ করে রাস্তায় বাসটি বিকল হয়ে যায় এবং 2-2.5 ঘন্টা আরো সময় বেশি লাগে বাসটি ঠিক হতে। ঠিক 12:30 দিকে আমি যখন করটিয়া নামি, নেমে দেখি যে ওখান থেকে বাসেলে যাওয়ার মতো কোনো যানবাহন নেই। রাস্তাটি তখন ঈদ বেছানো ছিল, সো রিক্সা এবং টেম্পো ছাড়া কিছু চলত না। এত রাত্রেবেলা আমি একা এখানে দাঁড়িয়ে আছি, কিভাবে যাব সেটা ভেবে পাচ্ছি না। তো যেহেতু কিছু করার নেই আমি হেঁটে রওনা দিলাম। তো আমি যাচ্ছি, গন্তব্য আমার প্রায় 5-7 কিলোমিটার। তো আমি 5 কিলোমিটার অলরেডি চলে এসেছি, সামনে সেই বটগাছ এবং 3 রাস্তার মূর্তি পড়বে। তো আমি যখন 3 রাস্তার মোড়ে কাছাকাছি চলে আসি, বটগাছটার কাছাকাছি যখন আমি চলে আসি, পাশে কালী মন্দির, আমি খেয়াল করলাম যে বটগাছের মধ্যে কি যেন একটা ঝুলছে রাস্তার উপরে। সাধারণত বটগাছে বাকল থাকে, তো সেটা হতে পারে। তো আমি একটু ভয় পেলাম, তারপরও আমি এগিয়ে যাচ্ছি। আর একটু যখন কাছে আসি তখন আমি খেয়াল করলাম যে আসলে যে বাকলগুলো যেগুলো আছে সেগুলো থেকে এটা একটু ভিন্ন এবং হাতের মতো কোনো কিছু একটা লাগছে। আমি আরো কাছে এগিয়ে যাই এবং দেখি যে দুটো হাত ঝুলছে। আমি প্রচন্ড ভয় পাই। আরো কাছে যখন আমি যাই তখন দেখি যে হাত দুটো নেড়ে আমার দিকে ধেয়ে আসছে লম্বা হয়ে আমাকে ধরার জন্য। বাঁদিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমি সোজা একটু দৌড় দিই, দিক বিদিক শূন্য ভয়ে, প্রচন্ড ভয়ে। কিছু দূর যাওয়ার পরে আমি একটা বাড়ি দেখতে পাই এবং সেখানে কাছাকাছি পৌঁছানোর পরে যে খড়ের যে স্তূপ করা থাকে সেখানে পড়ে যায়। তো পড়ে যাওয়ার সময় আমি চিৎকার করছিলাম যে বাঁচাও বাঁচাও। তো হঠাৎ দেখি যে একটি লোক এগিয়ে আসলো আমার দিকে, আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তা আমি ওনাকে দেখে একটু স্বস্তি পাই এবং ওনাকে বলি যে ভাই আমি ভয় পেয়েছি প্রচন্ড, আমাকে একটু পানি খাওয়ানো যাবে? তো বললো ঠিক আছে পানি খাওয়াবো, কিন্তু আপনি হয়েছেটা কি একটু বলবেন? আমি বললাম যে আমি ভয় পেয়েছি বটগাছের ওখানে দুটো হাত আমি দেখতে পেয়েছি এবং একটা শব্দ আমি পেয়েছি, বিদ্রুপাত্মক একটা হাসি শব্দ। তো লোকটি বললো যে আপনি হাত দেখেছেন, কিরকম হাত? তো আমি বললাম যে হাত দুটো খুব লম্বা হয়ে আমার দিকে আসছে। লোকটি তখন আমার দিকে তাকিয়ে বলল, দেখেন তো এইরকম কিনা। আমি দেখলাম দুটো পাশে উনি হাতকে প্রসারিত করে দিচ্ছেন এবং হাতটি লম্বা হয়ে যাচ্ছে, তার চোখ টকটকে লাল, মুখে সেই মৃত্যুবাত্মক হাসি। আমি সহ্য করতে পারি, সাথে সাথে জ্ঞান হারালাম। পরের দিন সকালবেলা আমাকে উদ্ধার করা হয় এবং আমি দীর্ঘ মাসখানেক অসুস্থ ছিলাম এবং তারপরে ধীরে ধীরে আমি সুস্থ হই। সেই বটগাছটা এখন আর নেই এবং রাস্তাটাও এখন পাকা হয়ে গিয়েছে, প্রচুর যানবাহন চলে। কিন্তু আমার স্মৃতি থেকে এই ঘটনাটি এখনো মুছে যায়নি। ধন্যবাদ আসল ভাই,
অনেক ধন্যবাদ আপনাকে আপনার পরবর্তী ঘটনার জন্য। এই ঘটনাটাও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুনে এসছি এবং শুনে অভ্যস্ত। সো এক এক ধরনের মানে একই ঘটনা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘটে এবং সেই ঘটনা আসলে অস্বীকার যখন করতে হয় তখন মাঝে মাঝে নিজের মনের মধ্যেও দ্বিধাদ্বন্দ্বে ভুগি আমরা এবং নিজের মনের মতো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। যাই হোক, আমাদেরকে সুস্মিতা বণিক এসএমএস করেছেন এবং চিটাগং থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, রোমান বাড্ডা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদেরকে তিনি বলছেন যে আচ্ছা অ্যাম্বুলেন্সের লাশের গল্পটা রিলেভেন্ট মনে হয়নি। আমি আপনার আমি রিলেভেন্ট মনে হয়নি মানে আমি বুঝলাম না। আমাদেরকে দেখতে পাচ্ছি বিপ্লব ঢাকা থেকে লিখেছেন এবং তিনি তিনি বারান্দায় শুয়ে ভোদাফোন শুনছেন। হৃদয় আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন আলভি আশুলিয়া থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছে দিতে পারছি সামিয়া লালবাগ থেকে, এছাড়াও তসবির আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে, লামিক সরকার আমাদের এসএমএস করেছেন বাগদা থেকে, অনি মালিবাগ থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে নোমান বাগদা থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাফি ধামরাই থেকে আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন রংপুর বয়, এসএমএস করেছেন আমাদের শিখন বামরা থেকে, আমাদেরকে জন এসএমএস করেছেন ধানমন্ডি থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রকি, আমাদেরকে মোস্তাক সিরাজগঞ্জ থেকে এসএমএস করেছেন, আলম আমাদের নাটোর থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সামনি উত্তরা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন মানিক মিয়া মণি সাউথ বনশ্রী থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই। আপনি যদি এসএমএস করছেন মোবাইলের মেসেজ এখানে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 947 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের পেজেও অনেকে আপনারা কমেন্ট করছেন এবং আমাদেরকে আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি নাজিয়া লিসা হুসাইন, এবং তার কাছে অ্যাম্বুলেন্সের যে ঘটনাটা সেই ঘটনা তার কাছে অতটা আচ্ছা রিলেভেন্ট বলতে বলতে আমাদেরকে বোঝাচ্ছেন যে বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আসিফ লিখেছেন ভূতেশম এনজয় করছেন তিনি ইন্ডিয়া থেকে, আমাদেরকে এসএমএস করছেন দেখতে পাচ্ছি মুক্ত জীবন, এবং আমাদেরকে তিনি বলছেন যে তিনি আর ভূতেশম শুনবেন না কারণ কমেন্ট পড়া হয় না। আচ্ছা কমেন্ট কিন্তু পড়ি আমরা, বলেন যে কমেন্টটা প্রচার করা হয় না, কমেন্টটা প্রচার করতে গেলে আবার যেটা হয় সেটা হচ্ছে আপনি আপনার মানে প্রত্যেকটা যদি আমি পড়তে যাই তাহলে কিন্তু গল্প আর পড়ার সময় পাওয়া যাবে না, কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার কমেন্টটা আমি পড়বো সেটা কিন্তু হয়, আর যদি আপনি সেটা প্রচার করবো তাহলে সবার কমেন্ট প্রচার করা আসলে খুবই ডিফিকাল্ট, আমরা খুব র্যান্ডম পড়ি। আমাদেরকে পাভেল আব্বাস লিখেছেন আজকের স্টোরি দেখা সে অনেক ভালো লেগেছে, আমাদেরকে রবিন আহমেদ লিখেছেন নাইস, আমাদেরকে এম বি তাহের লিখেছেন আই লাভ ভূতেশম, আমাদেরকে মূল রূপা লিখেছেন আজকের ভূতেশম জোশ হচ্ছে, এছাড়াও আরও অনেকেই আমাদের এখানে কমেন্ট করছেন। আমাদের ফেসবুক পেজ আপনি তো ভিজিট করতে চান চলে যান www.facebook.com/radio.foodty, অথবা আপনি যেতে পারেন www.facebook.com/bhutasam.rasel। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘরে, তবে তাদের ছোট্ট বিরতি রয়েছে, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসব, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন, স্টে টিউনড রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
আমার ভাই অত ডায়েটিং ফাইটিং পোষায় না, আমার চাই যখন খুশি টেনশন ফ্রি ইন্টারনেট সাপ্লাই।
ওয়েলকাম ব্যাক, আমাদেরকে দেখতে পাচ্ছি নীলাঞ্জনা লিখেছেন যে আর টিউন করবেন না ভয় লাগে, ফেসবুকে লিখেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি তুষার খান লিখেছেন অনেক আগের মনে হয় এটা, হ্যাঁ অনেক আগের, আমাদেরকে এছাড়াও আরিফ আল হেলাল এখানে লিখেছেন লন্ডন থেকে তিনি ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরও অনেকেই কিন্তু এখানে লিখছেন, আমি একটা কথা শুধু বলে দিই সেটা হচ্ছে যদি আমাদের আপনারা ঘটনা পাঠাতে চান যেটা সবচেয়ে বেশি জরুরি তাহলে আমাদের অ্যাড্রেসটা প্লিজ একটু লিখে রাখুন বা মনে রাখুন, আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম অ্যাট রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইস বিএইচ ডাব্লিউ টি এফ এম অ্যাট রেট আর এ ডি আই ও এফ ও আর টি আই ডট এফ এম। আমাদের শেষ ঘটনা বলতে পারেন এটা, চলে যাচ্ছে আবারও বাবু ভাইয়ের কাছে, এবং আমাদের টাইম যেহেতু কম অনেকের এস এম এস অনেকের কমেন্ট মিস করতে হচ্ছে আজকে,
এই কাহিনীটা এসছে হচ্ছে আপনার ইন্ডিয়ার আসাম থেকে ধুবরি নামে একটা সিটি, ছেলেটা বলেছে ওর নাম হচ্ছে আসিফ, তো আসিফ মুস্তাফা, তো ওর বয়স বেশি না, হি ইজ অনলি 17, আর ওর কাহিনীটা হচ্ছে ওর 12 বছর বয়সের সময়কার কাহিনী। তো ওই সময় ওরা নাকি একটা বাড়িতে মুভ করে যখন ওর বয়স 12, বাড়িটা ছিল বেশ পুরনো, কিন্তু বাড়ি সম্পর্কে এমন কোনো মানে কথা প্রচলিত নাই যে বাড়িটার মধ্যে হন্টেড কিছু আছে বা সামথিং, বেশ পুরনো বাসা, এবং ওই বাসায় যখন থাকা শুরু করে প্রথম কিছুদিন নর্মালি নাকি থেকেছে কিছুই দেখেনি, তো অল অফ এ সাডেন একদিন রাতের বেলা ও শুয়ে আছে মুখের উপর চাদর দেওয়া, প্রায় মুখের কাছাকাছি বুকের উপর চাদরটা না, হঠাৎ করে চোখ মেলে দেখে যে একটা বুড়ি দাঁড়িয়ে আছে, বুড়ো একটা মহিলা, এবং সে সাদা শাড়ি পর একটা বুড়া মহিলা, এবং সে দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পায় এবং তার শরীরটা আপনার স্টিফ হয়ে যায়, নড়তে চড়তে পারে না একদম, তো এটাতে সে খুব স্টিফ হয়ে যায়, কথা বলার চেষ্টা করে, যেটাকে আপনার আমরা স্লিপ প্যারালিসিস বলি, হ্যাঁ থিংস লাইক দ্যাট,
আচ্ছা
সেরকম হয়, নড়তে চড়তে পারে না, একসময় সে ওই অবস্থায় ঘুমিয়ে যায়, সকালে ঘুম ভাঙে এবং সে ফিল করে যে এখন সে মানে ভালো আছে, বাট রাতের স্মৃতিটা ওর মনে খুব ভয় দাগ কেটে যায় আর কি। তো এরপর একদিন ও এরকম আপনার শুয়ে আছে দশায়, রাতের বেলা ঘুমিয়ে পড়ে, ওর আব্বু টিভি দেখছিল, তো অল অফ এ সাডেন যেটা হয়
প্রচন্ড পেইন নিয়ে ঘুম থেকে ওঠে, হঠাৎ করে মনে হয় প্রচন্ড হঠাৎ করে ধাক্কা এবং ব্যথা।
আচ্ছা,
তো যেটা ফিল হয় যে তার গায়ের মধ্যে ফ্যানটা খুলে পড়ছে, সিলিং ফ্যানটা, এবং কিছু অংশ তার নাকি বুকের ডান দিকে ঢুকে গেছে হালকা। তো এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া আমা, তাকে নিয়ে যায়, ট্রিটমেন্ট দেয়, পরে হাসপাতাল থেকে নিয়ে আসে ওকে। তো নিয়ে এসে যখন নাকি শোয়ায় রাখে, এক সময় ঘুম আসছে না আসছে না, ও নাকি তাকায় দেখে যে সিলিং এর দিকে, আপনার সিলিং থেকে ওই বুড়িটা ঝুলে আছে সিলিং এর সাথে, লেগে আছে ছাদের সাথে যেমন, ঠিক আছে। এবং ওকে দেখে আপনার মানে মুখ হাঁ করে একটা হাসি দিছে এবং বেশ গড়গড় একটা শব্দ করতেছে ভিতর থেকে। এবং তখনও তার এই সেম জিনিসটা হয়, সে হঠাৎ করে এই যে প্যারালিসিসের মতো হয়ে যায়, নড়াচড়া করতে পারে না এবং শক্ত হয়ে যায়। তো এরপরও সে এই বুড়িকে আরো দু একবার দেখে আর কি। তো এবং আস্তে আস্তে জিনিসটা নাকি ওর জীবন থেকে চলে যায়, এরপর আর এই স্লিপ প্যারালিসিসটা হয় না। তো ওর প্রশ্নটা ছিল যে আমার এই ছোট অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন ভূতে ফেলে। আর একটা প্রশ্ন ছিল যে আসলে কি এটা স্লিপ প্যারালিসিস বা এরকম কি হতেই পারে, কিন্তু তাহলে বুড়িটাকে কেন দেখলাম এবং ফ্যানটা কেন খুলে পড়লো আমার বুকের উপরে?
ঠিক সব সময় সেটার সাথে চায় না, অনেকে বলেন যে না শোয়ার সমস্যা হলে এরকম হতে পারে, কিন্তু অনেকে শোয়া পরে চেঞ্জ করে দেখেছে।
এবং রাসেল ভাই এটা কিন্তু আমার সাথেও ঘটেছে অনেক সময়। মেডিকেল যে টার্মটা মানুষ দেয় যে আপনার একটা যে কোনো কারণে শরীরে অক্সিজেন অভাব বিষাক্ত হয় এবং শ্বাস প্রশ্বাস আটকে যায়, কিন্তু তখনকার সাথে আপনার ওই ফিয়ার টার্ম, অনেকে বলে যে আপনার ওয়ার্স ফিয়ার কাম আউট করে। আমি আমার জিনিস জানি যে আমি যেসব জিনিসকে ভয় মানে আমি যে জিনিসটা আমার মনে ভয় লালন করি কোন একটা বিষয়, সেরকম কিছু কিন্তু আমার কাছে আসে নাই। উদ্ভট কিছু একটা জিনিস, যে জিনিসটা আমি কখনো কল্পনাও করিনি এরকম একটা জিনিস আমার,
এরকম একটা জিনিস আসে সব সময়। হ্যাঁ,
তো আমার মনে হয় একদিন যদি ভূতের সঙ্গে সময় করে একটু আলোচনা করা যায়।
হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে, এবং আপনি যে প্রশ্নটা আজকে করলেন, নিশ্চয়ই সবাই মানে ফেসবুকে হোক আর সেটা হচ্ছে ইমেল করে হোক, নিশ্চয়ই সবাই তার উত্তরটা লিখবেন আমাদেরকে, এবং আমরা মনে হয় যে সেই বিষয়ে একবারে কি বলবো যে মতামত জানতে পারবো।
আর একটা ছোট জিনিস আসল ভাই, এটা আজকে শেয়ার হয়তো করবো না, সময় নেই, তবে অ্যাম্বুলেন্সের ভূত মানুষ যেটা বলে বা অ্যাম্বুলেন্স সম্পর্কে অনেকে অনেক কনফিউশন বলে, এরকম একটা ছোট্ট অভিজ্ঞতা কিন্তু আমার জীবনে হয়েছে, যদি সময় থাকতো শেয়ার করতাম 2 মিনিটসের। বাট একদিন ধানমন্ডির একটা ক্লিনিকে আর কি আমি আমার ফ্যামিলির কাউকে নিয়ে দেখাতে গিয়েছি। তো ওটার পার্কিং হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, তো আমি বাইক নিয়ে আমার ফ্যামিলি মেম্বার রেখে আমি ঘুরে আসছি, এসে আমি নিচে গিয়েছি আপনার সে পার্কিং আন্ডারগ্রাউন্ড পার্কিং এ। তো আমি যখন পার্কিং এ নামলাম, আন্ডারগ্রাউন্ডে কেউ নাই, কয়েকটা গাড়ি রাখা, মোটরসাইকেল রাখা, আর একটা গাড়ি একটা গাড়ি লাশের গাড়ি রাখা ওখানে, এবং ওটা লেখাই আছে যে আপনার লাশবাহী ভ্যান।
আচ্ছা,
এবং ওটার থেকে পানি ড্রিপ করে করে পড়ছে, মানে লাশটা হয়তো ছিল এই মাত্র নামায় নিচ্ছে বা সামথিং, বা নিবে বা সামথিং, মানে পানি পড়ছে ওখান থেকে। তো আমি দেখি একটু আনইজি ফিল করছি, কেউ নাই, একটা লাশবাহী গাড়ি পানি পড়তেছে সেখান থেকে, মানে সদ্য বরফ পড়ছে। তো আমি বাইকটাও রাখার জায়গাটাই হচ্ছে গাড়ির পাশে, আমি সে বাইকটা যখন পুল অফ করলাম, করে আমি বাইক টার্ন অফ করছি, জাস্ট আমার হেডলাইটটা নিপছে আর মনে হচ্ছে পার্কিং লটে ইলেকট্রিসিটি চলে গেল রাইট দবে
একদম সঙ্গে সঙ্গে,
একদম সাথে সাথে। এবং যাওয়ার সাথে যেটা হচ্ছে পার্কিং লটের মধ্যে ছোট ব্যাটারি চার্জার লাইট ছিল মনে হয় দেওয়ালে, ও দুইটা জ্বলে আসছে, জেনারেটর কিকিং করেনি, আলো আধারি মানে কাপছা অবস্থা ওখানে। এবং আমার একটু মানে গায়ের লম দাঁড়ায় গেছে, আমি যখন বাইকটাকে পার্ক করে বাইকটাকে আপনার ঘাট লক করে যখন নামছি, আমি দেখলাম রাসেল ভাই ওই লাশের গাড়ির নিচে একটা কালো বিড়াল, এবং মানে বিড়ালটা এত আসলে মানে একটু বিড়াল কিন্তু এত ভয় লাগতেছে দেখে, মানে আপনি ইট উড লুক সিম্পলি ডিফারেন্ট। এবং আমি যখন তাকে একটা মানে ইট করলাম সরার জন্য, জাস্ট একটা মনে করেন যে হিস এরকম করলাম, হ্যাঁ, বিড়ালটা কি করলো যেন হাঁ করে এরকম মেয়াও করলো, যে দাঁতগুলো সাদা দেখা যাচ্ছে, এবং সে ভয় পায়নি। এবং উইদিন লাইক ফিউ সেকেন্ডস জেনারেটর কিক ইন করলো, বিড়ালটাকে আমার দেখলাম না, বিড়ালটা খুব দ্রুত ওখান থেকে ডিসঅ্যাপিয়ার করছে। সো আমার কাছে মনে হলো যে কিছু একটা, আমার শরীর ভারী হয়ে গেছিল ওখানে,
সেভাবেই
তখন বলা হয় যে হ্যাঁ একটা ঘটনা মানে বারবার ঘটতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে প্রমাণ করতে হলে একই ঘটনা বারবার ঘটতে হবে। আপনি এই মাত্রাকে ছায়া দেখেন, প্রতিদিন আপনাকে ওই জায়গায় ছায়া দেখতে হবে, একইভাবে একই সিচুয়েশনে দেখতে হবে। সেটা যদি না হয় তাহলে সেই ছায়ার অস্তিত্ব আছে কিনা সেটা যেমন আপনি প্রমাণ করতে পারবেন না, সেই ছায়ার অস্তিত্ব যে নেই সেটাও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। মানে প্রমাণের সাথে প্রমাণ যদি করতে চান আপনি এই সমস্ত বিষয় নিয়ে, তাহলে আমার মনে হয় যে সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। সো আমার মনে হয় যে এনজয় করাটা উচিত। আমরা দেখেন না যে আমি একদম ভোটের শুরুতে বলেছিলাম যে সবগুলো ঘটনা বানিয়ে লেখা, তারপরেও আমরা কিন্তু হরর ফিল্ম দেখি, দেখি ভয় পাওয়ার জন্য। আর মানে কি বলবো যে আমি প্রতি সপ্তাহে যখন আপনাদের ঘটনাগুলো পড়ি, আপনারা শুনেন যতটা মানে এনজয় করেন, আমাকে কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয় যে এটা কতটা ভালো হবে, আপনাদের ভালো লাগবে কিনা, এটা সিলেক্ট করা হবে কিনা। আমরা আমরা যারা ভূত ফিল্মে কাজ করি তাদের কিন্তু মানে এনজয় চাইতে এই জিনিসগুলো বেশি মানে মাথায় থাকে। এবং সেটা তো হয় কি, সেটা তো বেশ প্রচণ্ড চাপ পড়ে এবং প্রচণ্ড ধরনের মানে কি বলবো জানি ভালো কোনো ফিলিং হয় না। সো ভয় পেতে বসে যদি চারিদিকে মানে খুব বেশি রকমের এই সমস্ত বিষয় নিয়ে সচেতন হয়ে যান, খুবই ভালো কথা। আপনি সচেতন মানুষের হিসেবে হতেই পারেন, তাহলে ভয়টা মিস করুন, বাকি সব কিছু কিন্তু মাথায় থেকে যাবে, খুব বিরক্তি নিয়ে উঠে যেতে হবে আপনাকে। সো আমি 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 যারা এখানে ঘটনা শেয়ার করেন এবং আপনারা যারা ঘটনা পাঠান তাদের সবাইকে আসলে বিশ্বাস করার পক্ষে, কারণ শুধু শুধু এতগুলো মানুষ শুধু শুধু কষ্ট করে মানে আমার মনে হয় না যে মানে সবাই সবাই আপনাকে মানে আমাদেরকে বানিয়ে বলছেন বা এরকম কিছু একটা, আমার কাছে মনে হয় না সেটা। আমি বিশ্বাস করতে চাই মানুষকে, এবং আমি জানি যে বেশিরভাগ মানুষ যারা ভূত ফিল্মে আছেন তারা প্রত্যেকে আসলে বিশ্বাস করতেই চান। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে হ্যাঁ মানে ভয়টাকে এবং কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে নিজের বিপদে পথে, আমি তো ভয়ের ব্যাপারটা যখন ঘটে তখন সেটা থেকে একশো হাত দূরে মানে সবসময় এড়িয়ে চলি সেই বিষয়গুলো। এগুলো অনেকে আমাদের এস এম এস করেছেন, বনি আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে বনানি থেকে টুমনা, আমাদেরকে মুকসেদুল এস এম এস করেছেন বরিশাল থেকে, আমাদেরকে আমিরুল পঞ্চগড় থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে ইনাদ এস এম এস করেছেন, আমাদেরকে টুসি মিরপুর থেকে নয়ন আমাদের এস এম এস করেছেন, তার সাথে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। তাপড়ি ভূতের গলি থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি অরণ্য লেমন, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রূপক, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সাফি রাজশাহী থেকে, এছাড়া আমাদের শোভন চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন রুবেল নাটোর থেকে, বনি ঢাকা থেকে, আমাদেরকে এছাড়াও আরও অনেকেই এস এম এস করেছেন এবং করছেন এই মুহূর্তেও। আমি বলবো যে যারা এরপরে এস এম এস করতে চান তারা চাইলে কিন্তু ফেসবুকে আপনাদের কমেন্ট লিখে রাখতে পারেন, যেটা আমি আবার কাল পরশু বা এই নেক্সট উইকে আবার দেখবো। যাই হোক, যাবার আগে আরও একবার বলি, আপনাদের ঘটনা ছাড়া ভূত ফিল্ম একটা দিনও চলতে পারে না। সো আপনাদের ঘটনা বেশি বেশি করে আমাদের কাছে পাঠান। আমাদের আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদের কাছে। আর আমাদের তো ফেসবুকের পেজ দুটোর অ্যাড্রেস আপনারা জানাই আছে, www.facebook.com/radio.phurti এবং www.facebook.com/bhutfm.rasel। সবার জন্য অনেক অনেক শুভকামনা, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন সারা জীবন এভাবেই আপনাদের আনন্দ দিয়ে যেতে পারি। আজকের মতো এখানেই, টাটা।